জয়নিতাই। গতদিন আমরা এই মাসিক পারায়ণ উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের যে অতি অপূর্ব রাসক্রীড়া তা আমরা শ্রবণ করেছিলাম, তার মাহাত্ম্য আদি শ্রবণ করেছি। ঠিক তারই পরবর্তী অংশ আমরা শ্রবণ করতে চলেছি। দেখুন, সেই সরলচিত্ত ব্রজবাসী বৃন্দ তারা একবার চিন্তা করলেন যে দেখো, আমাদের ব্রজক্ষেত্রে প্রায়শই কোনো না কোনো অশুভ ঘটনা ঘটে থাকে। অসুরাদি এসে আমাদের কৃষ্ণ বলরামের উপরে আক্রমণ করে, যদিও প্রভুর ইচ্ছায় তারা সকলেই তাদের পাপে নিধন হয়েছে। তাই শিব চতুর্দশীর দিনে তারা কি করলেন, একদা দেব যাত্রায়াং গোপালা জাতহ কৌতুকাহ। একবার সেই শুভ দিনে সমস্ত ব্রজবাসীগণ, কৃষ্ণের সমবয়স্ক বালকগণ, তারা সরস্বতী নদীর তীরে দেবী অম্বিকা এবং পশুপতি মানে ভোলেনাথের অর্চনা করলেন, এক ব্রত করলেন। সকলেই কেবলমাত্র জল পান করেছিলেন, ব্রত তো। রাত্রে সকলে ঘুমিয়ে আছে, অকস্মাৎ এক বিশাল অজগর সর্প সে এসে নন্দ বাবার পাটাকে কামড়ে ধরেছে। নন্দ বাবা তখন তো উঠে বলছেন, হে ব্রজবাসীগণ, হে লালা, হে বলদেব, আমাকে রক্ষা করো, দেখো দেখো আমাকে এক বিশাল সর্প এসে আক্রমণ করেছে, তোমরা রক্ষা করো। শীতকালের দিনে সেখানে অগ্নি প্রজ্বলিত হয়েছিল, ব্রজবাসীগণ কি করলেন, সেই অগ্নি কাষ্ঠ ধারণ করে জ্বলন্ত তা দিয়ে ওই সাপের শরীরে প্রহার, কিন্তু তাতে সেই সাপের চর্ম পর্যন্ত পুড়ে যেতে লাগলো, কিন্তু সেই সাপ কোনো প্রকারেই নন্দ বাবাকে ছাড়ছে। আগুনে সেই বিশাল অজগর সর্পের চর্মগুলো পুড়ে যাচ্ছে, তথাপি ছাড়ছে না। নন্দ বাবা তখন বলছেন, কানাই তুমি কোথায় আছো, দাও তুমি কোথায় আছো, এসে আমাকে রক্ষা করো। কৃষ্ণ বলরাম অতি দ্রুত গতিতে নন্দ বাবার সেই চিৎকার শুনে সেখানে পৌঁছালেন। ভগবান কি করলেন, অত শক্তি টক্তি প্রয়োগ করলেন না, তিনি ভগবানের সেই যে রাতুল চরণ, যে চরণ প্রাপ্ত হওয়ার জন্য মুনি ঋষিবৃন্দ জন্ম জন্মান্তর ধরে তপস্যা করেন, সেই চরণ দিয়ে সেই সর্পের পুচ্ছদেশ স্পর্শ করলেন। করার সঙ্গে সঙ্গে কি আশ্চর্য, সেখান থেকে এক দিব্য বিদ্যাধর উৎপন্ন হল এবং তার নাম সর্বসমক্ষে জিজ্ঞাসা করছেন, সেই সাপ আর নেই, নন্দ বাবাকে ছেড়ে দিয়ে সে এক অতি সুন্দরী মানে বিদ্যাধরী রূপ প্রাপ্ত হয়েছে। প্রভু সর্বান্তর্যামী, তিনি তথাপি জিজ্ঞাসা করছেন, কে হে, তুমি তো দেখছিলাম সর্প ছিলে, এখন আবার তুমি এক অপূর্ব বিদ্যাধরী রূপ প্রাপ্ত হয়েছ, কি ব্যাপার বলো। বলছেন, হে প্রভু, এত্তাব স্তুতি করলেন, প্রভুকে দণ্ডবাদ প্রণাম করলেন, বলছেন, হে প্রভু, আমি সুদর্শন নামক বিদ্যাধর, আঙ্গিরস গোত্রীয় ব্রাহ্মণদের সঙ্গে আমি হাসি মজা করেছিলাম এবং তারা দেখতে কুৎসিত ছিল, আমি দেখতে অতীব সুন্দর, আমার অহংকার ছিল, তাই সেই আঙ্গিরস গোত্রীয় ব্রাহ্মণেরা আমাকে অভিসম্পদ প্রদান করাতে আমি অজগর হয়েছিলাম। প্রভু, আপনার ওই রাতুল চরণ সংস্পর্শে আমি পুনরায় সেই মানে বিদ্যাধরী, সুদর্শন নামনি বিদ্যাধরী আমি হয়ে গেছি। স্তব স্তুতি করতে করতে প্রভু চলে গেলেন। একবার ভগবান সঙ্গে দাউ ভাইয়া আছেন, ব্রজমণ্ডলে সমস্ত গোপীদেরকে সঙ্গে করে নিয়ে রাত্রেবেলা বনপ্রদেশে ভ্রমণ করছে। এবারে সেখানে সুন্দরভাবে কৃষ্ণের গুণগ্রাম বর্ণনা করছিলেন গোপীরা, দাউ ভাইয়াও রয়েছেন, দাউ ভাইয়ারও অনেক প্রশংসা করছেন। তারপরে প্রভু গীত আরম্ভ করলেন, সেই ব্রজ গোপীরাও অতি সুন্দর গীত গাইছেন, আর চতুর্দিকে বন হতে বনান্তরে সেই রাত্রে সঙ্গীত গাইতে গাইতে চতুর্দিকে ঘুরছেন। অকস্মাৎ কি হয়েছে, মানে কুবেরের অনুচর, সে শঙ্খচূড় নাম, সে বড় ভয়ঙ্কর দৈত্য, মানে দেবতারা পর্যন্ত ভয়ভীত হন। সেই শঙ্খচূড় নামক দৈত্য সে কি করেছে, মানে সময় সুযোগ বুঝে সেই যে গোপীদের হরণ করে নিয়ে চলে যাচ্ছে, তাদের সঙ্গে অসভ্য ব্যবহারও করেছিল। সেই গোপীগণ তখন চিৎকার করতে করতে বলছেন, হে প্রাণতম, হে শ্রীকৃষ্ণ, হে বলদেব, হে দাউ ভাইয়া, আমাদের রক্ষা করো, এক অসুর আমাদের মানে হরণ করে নিয়ে চলে যাচ্ছে। প্রভু দাউ ভাইয়াকে বললেন যে ভাইয়া তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। এবারে সর্বপ্রথম প্রভুও এত দ্রুত গতি ধারণ করলেন যে সে বলার কথা নয়, গিয়ে সেই মানে অসুর যে শঙ্খচূড় তাকে আক্রমণ করলেন, তাকে এমনভাবে প্রহার করতে থাকলেন যে ছেড়ে আবার সে ছুটে চলে যাচ্ছে। সমস্ত গোপীদের দেখিয়ে বললেন যে দাউ দাদা, এই গোপীদের তুমি রক্ষা করো, আমি ওই দুষ্টকে মজা দেখাচ্ছি। এবারে শঙ্খচূড়ের প্রতি তিনি ভীষণভাবে ধাবিত হলেন, ধাবিত হয়ে সেই শঙ্খচূড়ের মস্তকে এমনভাবে মুষ্টাঘাত করছেন যে সেখানেই তার সোয়া হয়ে গেছে, বলদেশটা পর্যন্ত বিচ্ছেদ হয়ে গেছে। আর এমনভাবে মারলেন, এক কিলেই, বেশি লাগে না, ভালো মতন একটা পড়লেই যথেষ্ট। এবারে প্রভুর ভক্তরাও কিন্তু আবার ওই রকম হয়, এবারে যখন এক কিউ দিয়েছেন তার মাথায় একটা মণি ছিল, একেবারে চকচক চকচক করছে, একেবারে সেগুলো অনেক মূল্যবান মণি, সেটাকেও তুলে নিলেন, এনে দাউ ভাইয়াকে দিলেন। কেন, টিকাকারগণ বলছেন সখীদের দিতে পারত, রাধারানীকে দিতে পারত কৃষ্ণ, কানা তা দেয়, চিন্তা করছে আমি যদি রাধারানীকে দিই তাহলে গোপীরা বলবে দেখেছ আমাদের প্রাণতম সে পক্ষপাত, আর যদি ওই সখীদের দিই তাহলে দাউ ভাইয়া বলবে দেখো আমাকে তো কোনো দামই দেয় না, আমাকে যত্ন করে না। তাই দাউ ভাইয়াকেই দিয়ে দিলেন সেই অতি জাজ্জল্যমান মণিটি। এবারে সমস্ত গোপীগণ প্রভুর এই মহিমা দর্শন করে তারা একবার সকলে মিলে একত্রিত হয়ে কৃষ্ণের গুণগ্রাম গাইছে, আর বলছেন দেখো হে সখী, আমরা কত সৌভাগ্যশালিনী যে আমরা সেই পরব্রহ্ম কৃষ্ণকে প্রতিরূপে, এবং আমরা যখন খুশি তখন তাকে দর্শন স্পর্শন আলিঙ্গন আদি প্রাপ্ত হই। আহা, আমরা বাস্তবিক ধন্য, ধন্য তো বটেই, তারা সাধারণ কেউ নন। এইভাবে তারা কৃষ্ণের গুণগ্রাম বর্ণনা করেছেন। এই অধ্যায়ের নাম হচ্ছে যুগল গীত, মানে সমস্ত সকলে সেই কৃষ্ণের গুণগ্রাম কীর্তন করেছে, কৃষ্ণের মহিমা বর্ণনা করেন এইভাবে সখীরা। একবার কি হয়েছে, প্রভু মানে গোচারণ থেকে ফিরে আসছেন, এবারে সেমত অবস্থায় অরিষ্ঠাসুর নামক এক মানে বিশাল অসুর ছিল। অরিষ্ঠাসুরটা দেখতে মানে ষাঁড় আর কি, কিন্তু নাম দেওয়া হয়েছে অরিষ্ঠাসুর, ষণ্ডের আকৃতি। সেই এত বড় এক ষাঁড় তার শরীর মেঘে ঠেকে যাচ্ছে, আর মেঘেরা কি মনে করছে বোধহয় এটা মানে কোনো কোনো মানে পাহাড় হবে, তাই মেঘ ওই ষণ্ডের বৃষভ আকারের যে এই অসুর অরিষ্ঠাসুর তার শরীরের মধ্যে লেগে যাচ্ছে, মনে করছে পাহাড়। দেখবেন পাহাড়ে গেলে সেখানে সব মেঘেরা একদম স্থির হয়ে যায়, এমন বিশাল। আর সে কি করছে, মানে ব্রজে এসে কংস কর্তৃক প্রেরিত হয়ে সে এমন ভাবে খুর দ্বারা মৃত্তিকাকে উৎখাতিত করছে, সেখানে বিশাল বিশাল গর্ত হয়ে যাচ্ছে, আর সে পরাক্রম দেখাচ্ছে, এটাই বলতে চাইছে দেখো আমি বড় বীর। আর সে অল্প অল্প মূত্র এবং বিষ্ঠা ত্যাগ করছে, আর পুচ্ছটা আকাশের দিকে করে সমস্ত মেঘকে ইতস্তত করে দিচ্ছে। এই দৃশ্য দেখে সেই সমস্ত যে গাবিগণ ফিরে আসছিল তারা তো সেখান থেকে ছুটে যে যেদিকে পেরেছে ছুটে পলায়ন করেছে। সমস্ত ব্রজবাসীগণ এমবিধ অসুরকে দেখে তারা বুঝতে পারলো এ তো সাধারণ কেউ নয়, এ তো দ্বিতীয় হিমালয়ের মতো এত বিশাল। তাই সকলে কৃষ্ণকে ডাকাডাকি করছেন, লালা কানাই দৌড়ে এসো আমাদের রক্ষা করো, দেখো এক বিশাল অসুর এসেছে। কানাই আসলেন, দেখলেন সেই অবস্থায়, তিনি তো দেখে বুঝে গেলেন, তিনি বললেন ঠিক আছে তোমাদের চিন্তা নেই। এক সখাকে তিনিও পরাক্রম দেখাচ্ছেন, এক সখাকে ডেকে তার স্কন্ধটা ধারণ করে তিনি বেঁকে দাঁড়িয়ে আছেন, প্যাকা কৃষ্ণ আবার বেঁকে দাঁড়িয়েছে, দেখতে আরো ভালো লাগছে। তা সেই সখা বলছে যে লালা তোর গায়ে খুব জোর আছে, আর আমাকে যদি এসে ওই শিং ঢুকিয়ে দেয় আমি একটু যাই। বলছেন কেন আমার প্রতি তোর বিশ্বাস নেই? বলছেন না তা বিশ্বাস আছে। বলছেন তাহলে চুপ করে দাঁড়িয়ে থাক। এবারে সেই মানে অরিষ্ঠাসুর তখন কি করলো, অতি দ্রুত গতিতে এসে ভগবানকে মানে শিং দিয়ে পেটে ঢোকাতে যাচ্ছে শিংটা। ভগবান কি করলেন, তার শিং দুটোকে বেশ ভালো করে ধরলেন, ধরে তিনি তো খানিকক্ষণ ঘোরালেন, যেমন এই সাধারণ এমন এমন করলেন খানিকক্ষণ করে, এমনভাবে ধাক্কা দিলেন সে তো বহু দূর গিয়ে সেখানে পড়ে মানে মলমূত্র ত্যাগ করছে, প্রভুর কোনো শক্তিই লাগেনি। এবারে সে তখন উঠে আরো ক্রোধিত হয়েছে, আরো ক্রোধিত হয়ে সে করেছে কি, এবারে চিন্তা করছে যে এবারে গিয়ে আমি মেরেই ফেলবো। আবার যখন এসেছে ভগবান তো এবার খুব রেগে গিয়েছেন, তার শিং দুটোকে ধরে একবারে এপাশে আছাড় একবার ওপাশে আছাড়, আছাড় মারতে মারতে ও তো একেবারে মানে চোখগুলোই প্রায় বাইরে আসার মতো অবস্থা, আবার জোর করে সেই বিশাল পাহাড়ের মতন সমস্ত দেবতাগণ আকাশ থেকে দেখছে, বলে কি আশ্চর্য প্রভু, দেখতে দেখতে এই অসুরকে অবলীলাক্রমে একেবারে আছড়ে পাছড়ে মানে নিচে শুইয়ে ফেললেন, তখন জীবিত আছে, তার চোখগুলো উল্টে গিয়েছে, আর বিষ্ঠা মূত্র তো সমানে হচ্ছেই। এবারে প্রভু কি করলেন, ওই শিং দুটো বিশাল বড় বড় শিং, যদি সে পাহাড়ের মতো সেই অসুরটা হয় তাহলে শিংগুলো কত বড় হবে, শিং দুটোকে উপড়ে নিলেন, উপড়ে নিয়ে এবারে খানিকক্ষণ ওই শিং দিয়ে তো খুব করে মারলেন, তারপরে শেষে শিং দুটোকে দিয়েই একেবারে সেই অসুরকে বিনষ্ট করলেন। এইভাবে প্রভু কি করছেন, সেই তাকে একেবারে নিঃশেষ করে দিলেন, আর তার প্রাণ পাখি উড়ে চলে গেল। বল অরিষ্ঠাসুর মর্দন ভগবান কি জয়। এবারে এক ঘটনা হল, সব সখীরা একত্রিত হয়ে বলছেন দেখো কানা তুমি আর আমাদের দলে না মিশতে পারবে না। বলছেন কেন, কি অপরাধ করলাম আমাকে দল থেকে চ্যুত করে দিচ্ছ, আমাকে মানে বাইরে রাখছ? বলছেন না তুমি হিন্দু হয়ে সনাতন ধর্ম অবলম্বী, তুমি তুমি এক গোবধ করেছ, এক ষাঁড়কে বধ করেছ, সে তো গো প্রজাতির মধ্যে তুমি গোবধ করেছ, অতএব তোমাকে আমরা আর সঙ্গে নেব না। বলছেন আরে কোথায় গোবধ করেছি, ও তো অরিষ্ঠাসুর ছিল, ষাঁড়ের রূপ ধারণ করে এসেছিল আমাদের আমাকে মারার জন্য, ব্রজমণ্ডলকে বিধ্বংস করার জন্য, এতে ও তো অসুর। বলছেন অসুর হলেও তো রূপটা তো সেই ষাঁড়ের ছিল, অতএব গোহত্যাই হয়েছে। এটা শ্রীমৎ ভাগবতে নেই, মানে এটা রয়েছে মানে আদি বরাহ পুরাণে রয়েছে, আমাদের স্বামীপাদ আদি সেখান থেকে এই কথাটা উদ্ধৃতি করে টিকার মধ্যে লিপিবদ্ধ করেছে। আদি বরাহ পুরাণের কথা আমরা শ্রবণ করছি, তা সেখানে বর্ণিত আছে যে সখীগণ যখন না নিতে চাইলেন, প্রভু বললেন যে হে সখীবৃন্দ, আমি তোমাদের সঙ্গে না থাকলে আমিও থাকতে পারবো না, আর তোমরা তো থাকতেই পারবে না। তাই এক কাজ করো, কি করলে তোমাদের সঙ্গে থাকা যাবে তার একটা উপায় বলো। ললিতা, বিশাখা আদি আদি সমস্ত সখী, রাধারানী আদি সকলে বললেন, দেখো তোমাকে পৃথিবীর সর্বতীর্থে স্নান করে আসতে হবে। প্রভু হেসে বলছেন, এই কাজ, এ তো আমি গেলাম আর এলাম, গেলাম আর এলাম। যদি একটু গম্ভীরভাবে প্রভু বলতেন, ঠিক আছে তাহলে দুই ছ মাস লাগবে, আমি তাহলে ওগুলো করে আসি, তাহলে সখীরা তো বিশ্বাস করতেন। বলছে, না 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 না, তুমি ওই ননি চোরা, তুমি মাখন চুরি করে খাও, তোমার কথার কোনো দাম আছে? তুমি কোন খালের থেকে ডুব দিয়ে এসে বলবে যে আমার সব তীর্থে স্নান হয়ে গেছে? তা হবে না, আমাদের সামনে তীর্থগণকে ডেকে স্নান করতে হবে। বলছেন, এটা তো আরো সোজা, আমাকে কোথাও যেতেই হবে না। বলছেন, কেমন করে? প্রভু তখন কি করলেন, এমন ভাবে মানে পদ দিয়ে, পদের গোড়ালিটা দিয়ে আঘাত করলেন, সেখান থেকে তৈরি হলো শ্যামকুণ্ড। বল, শ্যামকুণ্ড কি যায়! এবারে সমস্ত তীর্থগণকে আবাহন করলেন, সমস্ত তীর্থগণ সর্বেশ্বর ডেকেছেন, আসতেই হবে, সকলে তো দাস দাসী প্রভুর। সকলে এসে হাত জোড় করে বললেন, কি ব্যাপার? বলছেন যে এই এই ব্যাপার, গোহত্যা হয়ে গেছে, আমার প্রিয়ারা তারা বলছে যে আমাকে নাকি সর্বতীর্থে স্নান করতে হবে। তীর্থবান মূর্তিমন্ত হয়ে হেসে বলছেন যে প্রভু, আপনি তীর্থে স্নান করবেন এর কি হয় নাকি? আপনি তীর্থে স্নান করলে তীর্থ পবিত্র হয়। বলছে, না না, এরা তো তা বুঝবে না, এরা অতটা বুঝে না, আমাকে বাৎসল্য মধুর রসের ভজন করে সব। অতএব তোমরা এখানে মানে নিজের নিজের এসে সকলে এখানে জল রূপ ধারণ কর। সমস্ত তীর্থগণ সেখানে ভরে গেলেন, প্রভু স্নান করলেন। বলছেন, এবার হয়েছে তো? বলছেন, হ্যাঁ তা তো হলো, এখন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কৃষ্ণ বলছে, কৃষ্ণ বলছেন, দেখো তোমরাও এখানে স্নান করে শুদ্ধ। বলছেন, মাথা খারাপ, ও তো গোহত্যার সমস্ত পাপ ওই তীর্থে রয়েছে, আমিও তো স্নান করব না। এর মানে এই নয় যে শ্যামকুণ্ডে স্নান করা যাবে না, এ তো উপহাসমূলক বলছেন। আরে প্রভু স্নান করেছেন, সেখানে স্নান করা যাবে না তাই হতে পারে? তাহলে সিদ্ধান্ত বিরোধ হয়ে যাবে। এবারে সখীগণ, তাদের তো ভাব আলাদা থাকে। বলছেন, না না না, ওই পাপের জলে আমরা স্নান করব না। বলছেন, তাহলে তোমাদের আর কপালে এত সুন্দর সুযোগ জুটবে না। সকলে মিলে, রাধারানী হচ্ছেন নায়িকা, রাধারানীকে বলছেন, রাধে তুমি একটা কুণ্ড তৈরি করো তো। বলছেন, ঠিক আছে। শ্যামকুণ্ড তৈরি হলো, তার পাশে রাধারানী নিজের কঙ্কন খুলে সেখান থেকে তিনি ওই মৃত্তিকা খনন করলেন। এখান থেকে হচ্ছে এই কঙ্কন কুণ্ড। বল, কঙ্কন কুণ্ড কি যায়! বল, রাধা কুণ্ড কি যায়! এই কঙ্কন কুণ্ডই রাধা কুণ্ড, মানে কঙ্কন দিয়ে খুঁড়েছিলেন এই জন্য কঙ্কন কুণ্ড বলা হয়, আর রাধা কুণ্ড মানে রাধারানীর কুণ্ড। সমস্ত সখীগণ সাহায্য করলেন, দেখতে দেখতে বিশাল এক সুন্দর কুণ্ড তৈরি হলো, কিন্তু জলবিহীন। জল না থাকলে ওই শুকনো তীর্থে স্নান কে করবে? হোক রাধারানীর কুণ্ড, কিন্তু জলটা তো থাকা প্রয়োজন। এবারে সকলে, কৃষ্ণ বলছেন, দেখো আমার পাশেই আমার কুণ্ড আছে, অতএব তোমরা এই প্রিয়ার কুণ্ডে আমার জল নাও। বলছেন, তাহলে তো ওই কুণ্ডেই আমাদের কাজ চলে যেত, ওই কুণ্ডের জল আমরা কাজে লাগাব। এবারে মানসী গঙ্গা রয়েছে, মানসী গঙ্গার থেকে সমস্ত সখীরা তারা জল আনতে আনতে একেবারে তাদের তো অবস্থা খারাপ, কোমর ব্যথা, মাথা ব্যথা, চরণে ব্যথা। তারা মাথা হাত দিয়ে বলছেন যে এই হয় নাকি, কলসিতে করে জল এনে এনে এই রাধাকুণ্ডের থেকে গোবর্ধন 3-4-5 কিলোমিটার রাস্তা, এ তো হেঁটে পারা যাচ্ছে না। সকলে কৃষ্ণের শরণাপন্ন হলেন। বলছেন, দেখেছো তো, ব্যাকা কৃষ্ণ বলছেন, আমার জল না নিলে উপায় নেই। বলছেন, না না, তুমি যেমনভাবে সব ওই মানে তীর্থগণকে ডেকেছিলে আবার নতুন করে রাখ। রাধারানীও বললেন যে হে প্রাণতম, তাই করো না, তুমি তো সকলের ইচ্ছা পূর্ণ করো। বলছে, ঠিক আছে রাধে, তুমি বলছো, তাহলে তো আমি এখন রাত হলেও কি, আমি তাদের আবাহন করছি। এবারে এই লীলা করতে করতে অধিক রাত্র হয়ে গেছে। প্রভু সমস্ত তীর্থগণকে স্মরণ করলেন, চিন্তা করলেন। চিন্তা করার সঙ্গে সঙ্গে সমস্ত তীর্থ, পৃথিবীর যত যত তীর্থ আছে, নদ নদী তীর্থাদি সব সেখানে মূর্তিমন্ত হলেন। বলছেন, প্রভু আজ্ঞা করুন, কি আদেশ পালন করতে পারি? বললেন, আমার এই প্রিয়ার কুণ্ডে তোমরা প্রবিষ্ট হও, তোমরা এখানেই বিদ্যমান হও। এবারে পুষ্কর আসতে একটু বিলম্ব করলো, পুষ্করের অন্য কোথাও সভা ছিল, যদিও প্রভু ডেকেছেন, সেই সভাকে সঙ্গে সঙ্গে মিটিয়ে এবারে প্রভুর আদেশ পালন করার জন্য আসলেন। তখন হয়ে গেল অনেক রাত্রি, সেই কারণেই এই অর্ধরাত্রে স্নান হয়। সমস্ত তীর্থদের রাজা হচ্ছে পুষ্কর। পুষ্কর এলেন, তার বিলম্বের কারণের জন্য প্রভুর কাছে অপরাধ ক্ষমা চাইলেন। ক্ষমা চাওয়ার পরে বললেন, প্রভু বললেন, ঠিক আছে, এরকম হয়ে থাকে, আমি ক্ষমা করেছি, এখন আমার প্রিয়ার কুণ্ডে তুমি প্রবেশ করো। দেখতে দেখতে সমস্ত তীর্থগণ সেখানে একেবারে পূর্ণরূপে হল। আর ও তো এতক্ষণ তো সখীগণ উপহাস করছিলেন, কৃষ্ণ যেখানে স্নান করেছেন তারাও জানেন, কিন্তু যেখানে সখা আর সখী মানে সাধারণ শব্দে বান্ধব বান্ধবীদের মধ্যে যেমন হাস পরিহাস হয়, ঠিক তদনুরূপ। তারপরে রাধারানী এবং সখীরা কৃষ্ণের সাহায্যে সেখান থেকে একটি সঙ্গম তৈরি করে দিয়ে এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের উৎপত্তি হলো। বল রাধা কুণ্ড কি জয়, বল শ্যাম কুণ্ড কি জয়। সমস্ত সতীগণ এবারে জলকেলি করলেন, খুব আনন্দ করলেন। করার পরে সেই স্নানও কেলি করে তারা আপন আপন ভবনে গৃহে প্রস্থান করলেন। এই রাধাকুণ্ডের জলের এত মহিমা যা ভাষায় বর্ণনা হয় না। কবিরাজ গোস্বামী পাদ বলছেন যে ওই রাধাকুণ্ডের জলে একবার স্নান করেন, তার রাধা সম প্রেম প্রদান করে থাকেন রাধারানী, এমন মহিমা। সেই রাধাকুণ্ডের উৎপত্তির কথা আমরা আদি বরাহ পুরাণ থেকেই শ্রবণ করলাম। এরপরে প্রভু একবার দেখছেন কি, যে এক বিশাল কেশী দৈত্য, সে আবার অশ্বরূপ ঘোড়া, সে এসেছে কংস কর্তৃক প্রেরিত হয়ে। এই তার সঙ্গে আবার কংসের একটু মিত্রতা ছিল এই অসুরের সঙ্গে। সেও ঠিক এই প্রকারই, যে প্রকার লীলা এই অরিষ্ঠাসুর করেছিল ঠিক তদ্বৎ, সকলে একেবারে ভয়ভীত। এবারে কেশী দৈত্যকে কি করল, তাকে সে যখন প্রভুর প্রতি আক্রমণ আনলো, প্রভু তার মানে সিং ধরল, তারও সিং আছে ঘোড়ার মতন, কিন্তু আবার সিংটা আছে, অসুরদের সিং থাকেই, তা যদি মানব হয় তাও সিং থাকে। এবারে তার সিং দুটোকে ধরে 400 হাত দূরে ছুঁড়ে ফেলে দিল, 400 হাত, সাধারণ কথা। এবারে প্রভু একবার বাঁচার মতো সুযোগ দেন, তারপরে দেখে যে তো মারার জন্য তৈরি, তাই তার ইচ্ছা পূর্ণ করে। এবারে সে 400 হাত দূরে পড়ে গিয়ে আবার ছুটে এসেছে। এবারে ছুটে আসলে সে বিশাল, তার মুখটা হচ্ছে মানে আকাশের সঙ্গে জুড়ে আছে একেবারে। এবারে ভগবান কি করলেন, যখনই সে আবার এসেছে হা করে, তখন ভগবানের বাম বাহুটা তার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তখন আর ওই কৃষ্ণ 9-10 বছরের নয়, মানে বছর মানে বয়সটা তো ওই রকমই, কিন্তু হাতটা 9-10 বছর বালকের মতো নয়। তখন ওই হাতের মানে সে আকাশের থেকে আরো ভয়ঙ্কর হয়ে গেল। প্রভু হাতটা ঢুকিয়ে দিয়েছেন, সমস্ত সকারা দেখছে যে হাত বোধহয় কামড়ে খেয়ে গেল বোধহয় ওই অসুরে। এবারে এই কেশী দৈত্যর মুখের মধ্যে হাতটা ঢুকিয়ে দিয়ে প্রভুর হাত আপনা আপনি বড় হয়ে যাচ্ছে, আর তার গলাটা দম আটকে আসছে। আর কি হচ্ছে, প্রভু শুধু হাত নয় তো, এবারে প্রভু তো হাতটা এবার লোহার হয়ে গেছে, সেটা আবার গরম হচ্ছে, এত পরিমাণে উত্তপ্ত হচ্ছে, একদিকে নিঃশ্বাস বন্ধ, আর মুখের মধ্যে যদি আবার ওই গরম লোহা ঢুকিয়ে রাখে, প্রভুর হাত তো গরম হয়ে গেছে তখন। এবারে ওই তেজেই সে সেখানেই মারা গেল। প্রভু তারপরে যখন তার প্রাণ পাখি উড়ে গেল, সেখানে দপ করে ছুঁড়ে ফেলে দিল। সমস্ত সখাগণ হাততালি দিয়ে বলছেন জয় হোক জয় হোক, এইভাবে প্রভুর তারা প্রশংসা করতে করতে আবার চলে গেলেন। এবারে এই যে ময়দানব আছে, ময়দানব যে সমস্ত অসুরদের অপূর্ব সভাগৃহ মায়ামহল তৈরি করে দেয়, সেই ময়দানব, এই ময়দানবের দ্বারা অর্জুন তাদের সেই সভাগৃহ মায়ামহল তৈরি করিয়েছে। এই ময়দানবের পুত্রের নাম হচ্ছে বোমাসুর, যে বোমাসুরের গোপা আপনারা দেখেছেন। এবারে সমস্ত সখারা তারা সব লুকোচুরি খেলছিল, লুকোচুরি তো বোঝাই যাচ্ছে, সেই লুকোচুরি যখন খেলছিল ঠিক সে সময় হয়েছে কি, মানে এই ময়দানবের পুত্র সে গিয়ে মানে এক মানে তাদের সমবয়স্ক বালকের রূপ ধারণ করে তাদের মধ্যে ক্রীড়া করতে লেগে গেছে। এবারে ভীষণ শক্তিশালী এই বোমাসুর মায়াবী, সে কি করে ওই খেলতে খেলতে ওদের সঙ্গে লুকোচুরি খেলতে অন্যত্র লুকিয়ে আছে, সেখান থেকে সেটাকে ধরে ওই তার গোফার মধ্যে বন্ধ করে রাখে। এইভাবে মায়া রচনা করে সব বালকদের, সমবয়স্ক কৃষ্ণের সখাদের এক এক করে সেই গোফার ভিতরে বন্ধ করে রেখে বিশাল এক প্রস্তর খণ্ড দিয়ে সেটা ঢেকে দিয়েছে। সেই প্রস্তর খণ্ডকে সাধারণ বোধ হয় 10,000 লোকে মিলেও সরাতে পারবে, এত বড় প্রস্তর খণ্ড। এবারে হয়েছে কি, ভগবান তিনি যখন ইচ্ছা করলেন তখন দেখলেন এ তো সবকিছু হরণ করে নিয়ে সে এখন পালিয়ে যাচ্ছে। প্রভু গিয়ে আগে বোমাসুরকে গিয়ে হত্যা করলেন। হত্যা করার পরে ওই বোমাসুরের গোফার মধ্যে যে সমস্ত বালকেদের প্রস্তর খণ্ড দিয়ে মুখটা ঢেকে রেখেছিল, প্রভু অবলীলাক্রমে সেই বিশাল প্রস্তর খণ্ড গুহার মুখটা উন্মোচন করে দিলেন। আর সেখান থেকে সমস্ত বালকেরা এসে আবার কৃষ্ণের সঙ্গে মিলিত হলো। হে পরীক্ষিত, এছাড়াও ভগবান আরো আরো অনেক অনেক দৈত্যগণকে বিনষ্ট করেছেন যা পুরাণের অন্তর্গত। যেমন এই কথা কেন বললেন, যেমন এই শ্রীমদ্ ভাগবতে কাকাসুরের বর্ণনা নেই, কাকের রূপে এক অসুর এসেছিল একেবারে ছোট্টবেলায়, এটা পুরাণে আছে। এই প্রকার আরো কিছু কিছু লীলা আছে যেগুলো পুরাণের অন্তর্গত, সেগুলো বেদব্যাস তিনি সংক্ষেপ আকারে মানে যতটা নেওয়ার প্রয়োজন ভাগবতের মধ্যে যতটা তিনি ভালো বুঝেছেন, প্রভু যেমন প্রেরণা দিয়েছেন আমাদের সকলের জন্য ততটাই এখানে বর্ণিত রয়েছে। অতএব দেখো হে পরীক্ষিত, এছাড়াও তিনি বহু বহু অসুরদের বিনাশ করে প্রভু অলৌকিক লীলা করেছেন এই ব্রজক্ষেত্রে। অরিষ্ঠাসুর যখন বধ করলেন এই ষণ্ডা আকার বিশিষ্ট, সে সময় দেবর্ষী নারদ তার আর ঠিক নেই, মানে স্থির নেই এক জায়গায়, এর কথা তাকে তার কথা ওকে না বলে কিছু মঙ্গলময় না কাজ করালে আর ভালো লাগে। তিনি গিয়েছেন কংসের কাছে, কংসকে গিয়ে বলছেন কি হে ভালো আছো তো? বলছেন হ্যাঁ প্রভু আপনার কৃপায় ভালো আছি, পূজন আদি ইত্যাদি সব তো হয়েই থাকে সেসব হয়ে যাওয়ার পরে। বলছেন হ্যাঁ ভালো তো আছে। বলছেন তোমার শত্রুকে তুমি অন্বেষণ করে পেলে? বলছেন আমি তো মানে পূর্ণরূপে বুঝতে পাচ্ছি না, কিন্তু ওই নন্দের বেটা কানহা বলে একজন আছে, আর একজন আছে তার জ্যেষ্ঠ ভ্রাতা বলদেব দাও, এদের দুজনের প্রতি আমার একটু সন্দেহ হয়, ওই নন্দের দুই পুত্রের প্রতি। বলছেন এখনো তোমার সন্দেহ? সত্যি তুমি একটা মূর্খ মূঢ়। বলছেন কেন? বলছে তোমার সাধারণ বোধ মাথায় নেই, অত অত অসুরকে বিনষ্ট করলো, আর দেখো গিরিরাজ পর্বতকে আঙুলের উপরে রেখে 7 দিন ধরে রাখলো, আবার তোমার এই সর্বশ্রেষ্ঠ অসুর এই অরিষ্ঠাসুরকে বধ করলো, তথাপি তোমার এই পচা মাথায় ঢুকছে না। ওই কৃষ্ণকে জানো তো, ও হচ্ছে তোমার ভগিনী দেবকীর পুত্র। আর ওই বলদেব সেকে জানো, সেও ওই বসুদেবের অন্য পত্নী রোহিণী তার পুত্র। অতএব ওই কৃষ্ণ বলরাম দুজনেই হচ্ছে এই বসুদেবের পুত্র, আর তুমি এখনো বসে আছো। বলছেন এত বড় সাহস, আমি তাকে এক্ষুনি কেটে ফেলবো। বের করে অস্ত্র বের করলেন। বলছেন না না, তাদের যদি কেটেই ফেলো তাহলে কৃষ্ণ বলরাম তো আর এখানে আসবে না, মনে করবে পিতা মাতা মারা গিয়েছে, তাহলে আর গিয়ে কি করব। এবারে দেখতে দেখতে ওই বসুদেব দেবকীকে আবার কারারুদ্ধ করে দিলেন, শৃঙ্খলাবদ্ধ করে দিলেন, অনেক মানে বকুনিও দিলেন। এবারে কাল গিয়ে মানে নারদজি তিনি বলছেন কি যে তুমি এক কাজ করো, তাকে তার পিতামাতার সঙ্গে সাক্ষাৎ করতে বলো, আর এখানে এখন ওই শিবের যজ্ঞ হবে, ধনুষ যজ্ঞ হবে, অতএব তাকে এখানে আনায়ন করিয়ে নাও মেলা দেখার জন্য, আর এখানে আসলে তুমি তাকে একবারে শেষ করে ফেলবে। যদিও বাইরে বাইরে ছিলেন প্রভু, কদিন আর হয়তো বেঁচে থাকতো, দেবর্ষি নারদের কূট যুক্তিতে তার কালকে, সেই মহাকালকে নিজের ঘরেই ডাক বলছেন, হ্যাঁ দেবর্ষি, হে নারদজি, আপনি একেবারে ঠিক কথা বলেছেন। দেবর্ষি নারদজি তো লাগিয়ে দিয়ে এবারে তিনি কেটে পড়লেন। এবারে সর্বপ্রথম সকলের সঙ্গে একটি সভা করলেন, এবারে তার ব্যবস্থা নিলেন মেলা কেমন কায়দায় হবে। অক্রুরকে ডাকালেন, অক্রুর চিন্তা করছে এই দুষ্ট আমাকে কেন ডাকে, অক্রুর এলেন, না এলেও আবার অসুবিধে। অক্রুর পরম ভক্ত কৃষ্ণের কাকা স্ত্রী, অক্রুর কাকা এলেন, বসার জন্য তার বিশাল স্বাগতের ব্যবস্থা, অন্যান্য সময় তো এমন করতেন না, সমস্ত বিষয় শুনলেন। আবার দেখছেন আমি যদি তার আজ্ঞা পালন না করি তাহলেও আমার অসুবিধে, আর আজ্ঞা পালন করলে আমার লাভ যে আমি কৃষ্ণ বলরামকে কোনোদিনই দেখিনি, শুধু তার নাম জানি কিন্তু তাদের দর্শন হয়নি। তাই তিনি বললেন ঠিক আছে আমি তাই করব। এবারে অক্রুর কাকা তিনি মানে নিজের অতি দ্রুতগামী রথ দিলেন এই কংস, তাতে বসে এক স্বর্ণময় রথে করে তিনি ব্রজের দিকে আসছেন। কত রকম চিন্তা করছেন, আহা আমাদের যাদব কুলে উত্তীর্ণ সেই কৃষ্ণ বলরামকে আমি আজ দেখে আমার জীবন ধন্য করব, তিনি আমাদের মানে এই আমাদের কুলের দেবতা তারা, অতএব আজ আমার জীবন ধন্য হবে তাদেরকে দর্শন করে। এইভাবে শিখ গোধূলি সময়ে এসেছেন, কৃষ্ণ বলরাম তার কিছু পূর্বে এসেছেন, তারা স্নান আদি করে সুন্দরভাবে ভোজন করে মানে কথাবার্তা বলছেন, এমতো অবস্থায় অক্রুর কাকা এলেন। আসার পরে তিনি প্রথমে নন্দ বাবার সঙ্গে সাক্ষাৎ হলো, নন্দ বাবা কুশল বার্তা আদি জিজ্ঞাসা করলেন, তারপরে কৃষ্ণ বলরাম মা যশোদার সঙ্গেও সাক্ষাৎ হলো, আর অপরদিকে সমস্ত গোপীগণ চতুর্দিকে সেই সন্ধ্যাবেলায় কেউ গাভী দহন করছেন, কেউ কিছু করছেন, কৃষ্ণ গুণগ্রাম মুখে তাদের কখনো ছেড়ে কোনো কথা নয়। এবারে যথাসময়ে অক্রুর কাকা নিজের মত ব্যক্ত করলেন, নন্দবাবা প্রথমে রাজি হননি, অনেক বোঝালেন যে সেখানে মেলা দেখবে এবং অন্যান্য আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করবে, আপনি রাজি হন কি আছে আপনিও যাবেন, বললেন ঠিক আছে তাই হোক, কিন্তু যশোদে যে মানবে বলে আমার মনে হয় না, অতএব যশোদাকে আপনি বোঝান। কৃষ্ণ বলরাম অক্রুর কাকাকে যথোচিত মান সম্মান প্রদর্শন করালেন, দণ্ডবত প্রণাম করলেন, কুশল বার্তা আদি জিজ্ঞাসা করলেন এবং নিজের মতও বললেন। কৃষ্ণ বলরাম বলছেন কাকাজি কাকাজি আমরা যাব সেই মেলা দেখতে। কৃষ্ণ বলরাম দেখছেন এখানে তো সব অসুর যা ছিল সব সহায় করে দিয়েছি, এখন ওই বড় অসুরটাই আছে কংস, অতএব সেখানেই যাওয়া যাক, বললেন আমাদের কোনো আপত্তি নেই। মা যশোদা তো একেবারে ভেঙে পড়লেন, না না আমি কানাকে এবং বলাইকে কখনোই ছেড়ে দেব না, আমার প্রাণ চলে যাবে আমি মারা যাব। নন্দবাবা বোঝালেন হে যশোদে তুমি অযথা কেন চিন্তা করছো, আমি যাচ্ছি, কিছু ব্রজবাসীরা আমাদের সঙ্গে যাবে, আর কৃষ্ণের সখারা তারাও যাচ্ছে, আমরা তোমার ফিরে আসছি। অনেক বোঝালেন, বোঝানোর পরে বলছেন যে ঠিক আছে ওখানে গিয়ে কদিন থাকবে কি খাবে, সেই রাত্রেবেলা তো মা যশোদার ঘুম নেই, তিনি সঙ্গে সঙ্গে বিভিন্ন মিষ্টক আদি দুধ দুধ থেকে যা কিছু তৈরি হয় সমস্ত মিষ্টি আদি তিনি বানানো আরম্ভ করে দেন, সারা রাত্রি ধরে বানাচ্ছেন, আমার লালা সেখানে গিয়ে কি খাবে কে দেখবে আমিই সব বানিয়ে দিই। দেখুন কেমন প্রীতি ছিল এই ব্রজবাসীদের ভগবানের প্রতি। মা যশোদার ঘুমালেন না, আর সারা রাত্রি রোদন করছেন, আর ওই বিভিন্ন প্রকার মিষ্টকাদি বানান, আমার লালা এটা পছন্দ করে সেটা পছন্দ করে, সেই সে যখন যায় গোষ্ঠে যখন যায় এই এই নিয়ে যায় এই এইগুলো বানায়, সে যখন ফিরে আসে এই এইগুলো পেতে ভালোবাসে এগুলো বানায়। সমস্ত সখীদের নিয়ে সমস্ত মানে দাসীদের নিয়ে তিনি সেই সমস্ত কার্য সুসম্পন্ন করতে থাকলেন। এবারে গোপীদের তো ভেতরে ভেতরে কিছু খবর তারা পেল, তারা বলছেন এই স্বর্ণময় রথ আমরা তো জীবনে দেখিনি, কোথা থেকে আসলো কি হলো। সবাই বলছেন ও ক্রূর এসেছে। কেন এসেছে? তাদের মধ্যে এবার বিলাপ আরম্ভ হয়ে গেল, সাংঘাতিক বিলাপ। সে তো পাতার পর পাতা লিপিবদ্ধ করেছেন ব্যাসদেব এবং টিকাকারগণ। তাদের সেই বিলাপ যে আমাদের কৃষ্ণকে আমরা যদি সেই গোষ্ঠে যতক্ষণ যায় ততক্ষণ আমরা তার সেই লীলা কথা পূর্ব পূর্ব যে সমস্ত কাহিনী তা চিন্তা করে আমরা সময় গুঁয়াই, কিন্তু সেই অক্রূর তাকে নিয়ে যাবে, আমাদের প্রাণের সম্বল, আমাদের প্রাণের টুকরো, যাকে আমরা না দেখে মানে কিয়ৎ কালও থাকতে পারি না, আমাদের থেকে নিয়ে যাবে। না না, ওই লোকটার কে যে অক্রূর নাম রেখেছে, ওই লোকটার নাম রাখার দরকার ছিল ক্রূর। অক্রূর মানে কি? যার মধ্যে কোনো ক্রূরতা নেই, হিংসা নেই, মাৎসর্যপরায়ণতা ভাব নেই, তিনি হচ্ছেন অক্রূর। আমাদের প্রাণের সম্পত্তিকে সে কেড়ে নিয়ে চলে যাচ্ছে, আমাদের থেকে বিচ্ছেদ করিয়ে দিচ্ছে। ওর মায়ের অক্রূরের প্রতি এই গোপীদের ভীষণ রাগ। ওর মার ওই অক্রূরের মায়ের কোনো প্রকারেই তার নাম অক্রূর রাখতে হতো না, ক্রূর রাখতে হতো। সব সখীরা সে বিভিন্নভাবে বিলাপ করেছেন। কোনো কোনো সখীরা বলছেন না আমরা যেতেই দেব না, বলছেন কি করবি সখী, কি উপায় আছে? বলছেন কেন, আমরা যেখান থেকে রথ চালিয়ে যাবে সেখানে শুয়ে থাকবো আর বলবো আমাদের বুকের উপর দিয়ে আমাদের হত্যা করে তুমি চলে যাও, তুমি গেলে আমরা তো একেবারে মারাই যাব, কিন্তু প্রাণ থাকবে আমাদের, আমরা মুমূর্ষু প্রায় হয়ে যাব, অতএব আমরা বলবো কি যে আমাদের মেরেই তুমি যাও। এক সখী বলছেন যে তাতে তো লোক সমাজ আমাদের নিন্দা করবে, বলে আরে কোথায় সমাজ, প্রাণটাই যদি চলে যাচ্ছে তাহলে সমাজ আর কিসের সমাজ। এইভাবে সমস্ত ব্রজবাসীগণ তৈরি হয়ে গেছেন প্রাতকালে, সমস্ত ব্রজ বালকগণও নিজের নিজের শকট নিয়ে তৈরি হয়েছে, কেবল কৃষ্ণ বলরাম আর অক্রূর মহোদয় সেই অতি দ্রুতগামী স্বর্ণময় রথে করে তারা যাবে। সকলে আগে আগে, সে সময় গোপীদের কি অবস্থা, তারা তো একেবারে বিলাপ পরায়ণ, রোদন পরায়ণা। তারা বলছে দেখো দেখো এই লোকেরা বলে না গোয়ালারা মূর্খ হয়, তারা আনন্দ করে যাচ্ছে, আমাদের প্রাণের টুকরোকে তারা আমাদের থেকে বিচ্ছেদ করে নিয়ে যাচ্ছে, সেই জ্ঞানটা এদের নেই, এই জন্যই বলে এই ব্রজবাসী আর গোয়ালারা মূর্খ, অন্য লোকেরা ঠিকই বলে, দেখো দেখো কৃষ্ণকে আরো পৌঁছে দিতে যাচ্ছে, তাদের আনন্দ দেখো। ব্রজবাসীদের উপরে এই গোপীরা রাগ করছে। মা যশোদা কৃষ্ণ বলরাম রথে যখন গেলেন, মা যশোদা সেখানে তো মূর্ছা প্রাপ্ত হলেন, কৃষ্ণ বলরাম আবার ছুটে এসে মা যশোদাকে তার চেতনা ফিরিয়ে আনালেন। এইভাবে কৃষ্ণ বলরাম যখন অনেক দূর গিয়েছেন, অনেক দূর দেখতে দেখতে আর যখন দেখতে পাচ্ছিলেন না, মা যশোদা সেখানে আবার মূর্ছা হয়ে গেলেন। সমস্ত গোপীগণ ঠিক তাই করলেন, সমস্ত লজ্জাকে ছেড়ে দিয়ে, মান সম্মান ইত্যাদি ছেড়ে দিয়ে। দেখুন গীতাতে বলা হয়েছে সর্বধর্মান পরিত্যাজ্য মামিকম শরণম ব্রজ অহং তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। তাই এই সর্বধর্মকে ত্যাগ করতে যদি কেউ পেরে থাকে তাহলে এই ব্রজের গোপীগণ, এছাড়া আর কেউ পারে না। তারা মান সম্মান, যে কৃষ্ণ চলে যাচ্ছে, তারা কুলবধূ, কেউ কুমারী, তারা গিয়ে পথে গিয়ে শুয়ে পড়েছে আর বলছে হে ক্রূর, অক্রূরকে বলছে তুমি যদি আমাদের এই প্রাণের টুকরোকে নিয়ে যেতেই চাও, আগে আমাদের বুকের উপর দিয়ে এই রথের চক্র দিয়ে আমাদেরকে হত্যা করো, তারপরে নিয়ে যাও, তা না হলে আমরা নিয়ে যেতে যাব না, রাধা রানীও। এবারে অক্রূর তো আর কোনো মুখে কথা নেই, অনেক বোঝালেন কোনো কথা নেই, এই গোপীগণকে কত রকম বাক্য বিন্যাস করেও সেই রথের মানে সেই রাস্তার উপর থেকে সরাতে পারলেন। এবারে কৃষ্ণ তিনি নিচে নেমে এলেন, বলছেন হে সখীগণ, আমি তো সেখানে যাচ্ছি কেবল মেলাটা দেখার জন্য, মেলা দেখা হলে আমি চলে আসব, আমি না কোনোদিন মেলা টেলা দেখিনি। দেখো না আমি সব সময় এই মানে বৎস চরণ নিয়ে গাভীর চরণ নিয়ে দিন কাটিয়েছি, তাই আমার একটু মেলা দেখার ইচ্ছা হচ্ছে। দেখো সেই ব্রজবাসীরা আমার বাবা যাচ্ছেন এবং উপনন্দ আদি সকলে যাচ্ছেন, আমার সখারা যাচ্ছে, আমি না আবার ফিরে আসব, আমি আবার আসব। এই যে আবার আসব এই কথাটা তাদের কর্ণকুহারের মধ্যে এখনো পর্যন্ত বেজে চলেছে, যে কৃষ্ণ বলেছে আবার আসব। সকলে উঠে রোদন করতে করতে নিজের বক্ষের সমস্ত কুমকুম আদি পর্যন্ত ধুয়ে পরিষ্কার হয়ে গেছে, এমনভাবে রোদন করেছে। আর সবাই বলছেন দেখো আমাদের প্রাণনাথের ইচ্ছা, তিনি সেই নগর দেখবেন, মেলা দেখবেন, আমাদের উচিত যে তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করা উচিত নয়। আমাদের কথা দিয়েছে যে হে সখীরা আমি আবার আসব, অতএব যেতে দাও। সকলে এমনভাবে রোদন করেছেন যে সেখানকার যে মৃত্তিকা তা সব একেবারে পঙ্কে পরিণত হয়েছে, পাক পাক হয়ে। সেখান থেকে কৃষ্ণ বলরাম তারা মথুরার দিকে রওনা হলেন। যেতে যেতে মধ্যাহ্নকাল সমাগত, এই মধ্যাহ্নকালে ঠিক যেখানে স্নান করার সময় হয়েছে, যেমন পূর্ব দিনে এই ত্রিসন্ধ্যা স্নান আহ্নিকের ব্যবস্থা ছিল, ঠিক সেই সময়ে তিনি কি করেছেন সেই যমুনার ঘাটে, যেটাকে অক্রূর ঘাট নামে প্রসিদ্ধ হয়েছে, সেখানে স্নান করার জন্য তিনি নামল। স্নান করার জন্য নেবে তিনি যখন ডুব মারলেন, দেখছেন কি কৃষ্ণ বলরাম ওই জলের নিচে, তিনি চিন্তা করছেন বোধ হয় ওই রথে বসেছিল, এই জলে এসে ঢুকেছে। তিনি আবার উঠে দেখছেন না রথের উপরে কৃষ্ণ বলরাম, তিনি আবার ডুব মারলেন, দেখছেন নিচে কৃষ্ণ বলরাম। এইভাবে কয়েকবার তিনি কেবল ডুব মেরে ওঠেন, একবার উপরে দেখেন একবার নিচে দেখেন, দুদিকেই সেই পরব্রহ্ম কৃষ্ণ বলরাম দুদিকেই রয়েছে। তিনি আবার যখন ডুব মারলেন সেখানে এক অলৌকিক লীলা দেখছেন, সেখানে ওই কৃষ্ণই, তিনি তো একেবারে সেই অনন্তদেবের অনন্তদেব ছত্রাকার ধারণ করে আছেন, তার পাশে পাশে বিশাল দুটো স্বর্ণ মণি মাণিক্য হীরকখণ্ড দিয়ে প্রস্তুত রয়েছে সেই মানে সিংহাসন, তার মধ্যে সেই কৃষ্ণ, অপর দিকে এই বলরাম বসে আছে, দেবর্ষি নারদ রয়েছেন, চতুষ্ণ রয়েছেন, গন্ধর্বগণ নৃত্য করছেন আর গন্ধর্বীগণও নৃত্য করছেন, আর সমস্ত ব্রহ্মাজি রয়েছেন, রুদ্র ভগবান রয়েছেন, তারা সেই প্রভুর জয়গ্রাম করছেন। আর সে সময় প্রভুর দয়ে আরতি হচ্ছিল, আরতি হওয়ার পরে সকলে স্তব স্তুতি করছেন, আর সে সময় অক্রূর গিয়ে তাদের মধ্যে স্তব স্তুতি করছেন। এইভাবে আরতি আদি শেষ, স্তব স্তুতি আদি শেষ, এবারে তিনি ডুব মেরে উঠে দেখছেন কৃষ্ণ বলরাম রথের মধ্যেই বসে আছেন। তিনি একেবারে হকচকিত হয়ে কি করলেন, চতুর্দিকে দেখছেন, একবার জলে দেখছেন, একবার আকাশে দেখছেন, একবার চতুর্দিকে যে সমস্ত বৃক্ষ শ্রেণী সেদিকে দেখছেন, চতুর্দিকেই শুধু দৃকপাত করছেন, অবাক হয়ে গেছেন। কৃষ্ণ বলরামকে গিয়ে একবার চরণের দিকে দেখছেন, একবার মস্তকে দেখছেন, একবার মুখপানে হা করে তাকিয়ে আছেন। তা সেই নটফট কৃষ্ণ সে বলছে, অক্রূর কাকা, তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি বোধ হয় কোনো আশ্চর্য ধরনের কিছু দেখেছ, কি দেখছো, একবার আকাশে, একবার বাতাসের দিকে, একবার বৃক্ষের দিকে, একবার আমার দিকে, একবার রথের দিকে, আবার ওই জলের দিকে, কি ব্যাপার? এবারে অক্রূর কাকা কৃষ্ণের চরণ ধারণ করলেন, বলছে আরে কাকাজি আপনি কি করছেন, আমার অপরাধ হবে, এ আপনার ঠিক নয়, বলছেন হে প্রভু, হে পরব্রহ্ম, আমি সব বুঝতে পেরেছি এ আপনার কৃপায়। আপনি আমাকে কৃপা যখন করেছেন ভালো করেই করুন। কৃষ্ণ বলরাম তাকে অনেক সান্ত্বনা দিয়ে তিনি বসালেন আর বলছেন, প্রভু এবারে অনতি দূরেই আমার গৃহ আসবে, অতএব আমার গৃহেই আপনি থাকুন। বলছেন, না আমি কথা দিলাম আমি যথাসময়ে আপনার গৃহে আসব, এখন পিতা যেখানে রয়েছেন আমি সেখানেই যেতে চাই। বললেন ঠিক আছে। যথাসময়ে নন্দ মহারাজ সমস্ত ব্রজবাসীগণকে নিয়ে যেখানে ছিলেন ঠিক সেখানে পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে নন্দবাবা বলছেন যে, কানা তোমার সব কাজটাই এমন। বলছেন কেন বাবা? বলছেন তুমি অত দ্রুতগামী রথে আরূঢ় হয়ে আসলে আর আমরা সকট, মানে এই গরুর গাড়ি চাতর একেবারে খুব ধীরে ধীরে চলে, তাতে করে এত আমরা কখন এসেছি আর তোমরা এত দ্রুতগামী রথে এসেও এত বিলম্ব কেন? কৃষ্ণ বলরাম বলছেন, বাবা আমাদের কোনো দোষ নয়, ওই অক্রূর কাকা দুপুরবেলা আবার স্নান করে একবার নিচে ডুব মারে একবার উপরে ওঠে, এই সমস্ত লীলা করেই মানে সময় অতিবাহিত হয়েছে। বলছেন যাক, তোমরা এখন হস্ত পদ আদি ধৌত করে আগে এই তোমার মা সব পাঠিয়েছে যা যা ভালো লাগে নিয়ে পাও, এবারে ব্যবস্থা করলে পেয়ে। বলছেন কি, বাবা আমরা একটু এই নগর দেখে আসি। নন্দবাবা বলছেন যে তাই হয় নাকি, তুমি যা নটখট, তুমি যা একেবারে চঞ্চল, তুমি যাবে নগর দেখতে, গিয়ে কি যে অঘটন ঘটিয়ে আসবে। শোনো কানাই, এ কিন্তু সেই বৃন্দাবন নয় যে তুমি একবার লাফ দিয়ে গাছে উঠবে, একবার কারো ঘোমটা টেনে ধরবে, এই সমস্ত এই শহরে চলবে না, এতে খুব নিন্দা হয়ে যাবে আমাদের, আর শহরে এ সমস্ত করতে নেই, এ তোমার মামা কংসের নগরী, এটা খুব ভয়ঙ্কর জায়গা। তা বলরাম বলছেন কি, বাবা আমি তো আছি, আমি আছি, তোমার চিন্তা কিসের? বলছেন হ্যাঁ আমি কিন্তু তোমাকে বিশ্বাস করি, কিন্তু এই আমার এই কৃষ্ণকে আমি এক ফোঁটাও বিশ্বাস করি না। বলছে শোনো, আমি তোমার উপরে এই তাকে দিচ্ছি, তুমি তার হাতটা শক্ত করে ধরে রাখবে যাতে এদিক ওদিক না যেতে পারে, এ তো কোনো ঠিক নেই ছুটে গাছে গিয়ে উঠে বসে থাকলো আর শহর লোকে খারাপ বলবে। সমস্ত সখারা তারা বলছেন যে কানা কানা আমরাও যাব। বলছেন ঠিক আছে তোরাও চল, তোরাও চল। এবারে বলরামের উপরে ভরসা করে নন্দবাবা ছাড়লেন, যাও তোমরা এই মথুরা শহরটা দেখে এসো, কিন্তু সাবধান কোথাও কোনো যাতে উৎপাত না হয়। বলছেন না বাবা কোনো চিন্তা নেই, আমি তো আছি। এবারে তারা যাওয়া আরম্ভ করেছে। এবারে সেই সমস্ত ব্রজ, সেই সমস্ত মথুরা নগরীর যে সমস্ত নরনারী আবাল বৃদ্ধ বনিতা ছিলেন, তারা তো মানে যখনই শুনেছে কৃষ্ণ বলরাম এই শহরের দিকে আসছেন, তারা তো সেই গোপীদের বংশী বাদন করে যেমনভাবে ভগবান সেই গভীর নিশিতে দেখেছিলেন তাদের যেমন অবস্থা, তারা তো সেই কৃষ্ণকে দর্শন করবেন কোনোদিন কেউ দেখেননি, শুধু শুনেছেন যে কৃষ্ণ পুতনা বধ করেছে, কৃষ্ণ শকট ভঞ্জন করেছে, কৃষ্ণ তৃণাবর্তকে বধ করেছে, কৃষ্ণ মানে বিভিন্ন লীলা করেছে, গিরিরাজ ধারণ করেছে, বিশাল অজগর সেই কালিয়নাককে বধ করেছে, ইত্যাদি ইত্যাদি শুনে তারা তো সবসময় কৃষ্ণের মহিমাই শুনে, কৃষ্ণগত প্রাণ এই মথুরা নারীদের, তারা তখন যে যা করছিল তার ঠিক বিদ্রুপ ক্রিয়া করে আসছে। কেমন কেমন সেটা? কেউ হয়তো মানে বাচ্চাকে স্তন্যপান করাচ্ছিলেন তাকে ছেড়ে চলে এসছে, কেউ হয়তো এক চোখে কাজল দিচ্ছিলেন কৃষ্ণ আসছে শুনে এক চোখে কাজলই দেননি, আবার কেউ মানে কর্ণে একটি কুণ্ডল ধারণ করেছেন অপর কর্ণে কুণ্ডলই ধারণ করেন, কেউ নিজের পোশাক এমনকি পোশাক পরিচ্ছদ শাড়ি আদি যা কিছু হয় পোশাক পরিচ্ছদ উল্টো উল্টো পরে এসছে তাড়াতাড়ি করে। এবার সকলে করেছে কি, নিজের দ্বারে, কেউ প্রাসাদের উপরে, কেউ প্রাচীরের উপরে পর্যন্ত উঠে গেছে কৃষ্ণ দর্শন করবেন। আর তাদের কেমন ভাব সেই মথুরা মায়েদের, তাদেরও ভক্তি ভীষণ। তারা বলছেন, ওই দেখ আমি দেখতে পাচ্ছি, ওই যে সামনে আসছে কৃষ্ণ বলরাম। আরেকজন বলছে, কৃষ্ণ কোনটা আর বলরাম কোনটা, দুজনই তো সমান দেখতে। বলছে, না না, ওই যে চঞ্চল মতো যে যাকে দেখা যাচ্ছে উনি কৃষ্ণ। বলছেন, ও হো, যিনি চতুর্দিকে দেখছেন উনি? বলছেন, হ্যাঁ উনি কৃষ্ণ। আরেকজন বলছে যে, ও হো, তাহলে ইনি পুতনা মেরেছিল সেই মানে যখন 3 দিন বয়স? বলছেন, হ্যাঁ। আবার সমস্ত ব্রজ সমস্ত মথুরা মায়েরা নারীরা তারা কি করছেন, কৃষ্ণ বলরামের উপরে পুষ্প বর্ষণ করছেন আর বলছেন কি, কৃষ্ণ বলরাম ভগবান কি জয়। সকলে বারংবার পুষ্প বর্ষণ করছেন, আর কোথাও কোথাও যাদের গৃহের সমীপ দিয়ে প্রভুদ্বয় হেঁটে চলেছেন নিজের সমস্ত বান্ধবকে সঙ্গে নিয়ে, তারা সেখানে প্রভুর আরতি সজ্জা নিয়ে সমানে আরতি করছেন। সে এক অপূর্ব আনন্দ। আর মথুরার সমস্ত নারীরা দেখে বলছেন, আহা, সেই ব্রজবাসীগণ বাস্তবিক ধন্য, এমন পুত্রদ্বয়কে এমন প্রভুদ্বয়কে তারা সর্বদাই নিজের কাছে নিজের পুত্ররূপে প্রাপ্ত হয়েছে, তারা যখন খুশি তাকে স্পর্শ করতে পেরেছে। আহা, ওই ব্রজ গোপীগণ ওই ব্রজের মায়েরা বাস্তবিকই ধন্য, যে তাদের ধন্যবাদের কোনো সীমা নেই, কোনো অন্ত নেই। আহা, আজ আমরাও সার্থক হলাম। আর কোনো কোনো মথুরা নারী বলছেন, দেখ দেখ, ওই দেখ সখী, ওই কৃষ্ণ আমার দিকে দেখলো। সে বলছে, না না, তোর দিকে দেখেনি, আমার দিকে দেখেছে। তাদের মধ্যে এমন এক আনন্দ হিল্লোল বয়ে চলেছে, প্রভু সকলকে দর্শন দিতে দিতে চলেছেন, আর পেছনে পেছনে এই সখা বৃন্দ তারাও চলেছে। এবারে তারা যখন যাচ্ছেন, সখাগণ বলছেন কি, সখাগণ বলছেন যে, লালা, আমাদের পোশাক পরিচ্ছদটা ঠিক মনের মতো হয়। বলছেন, কেন মনের মতো হয়নি? কেন, ঠিকই তো আছে, আমরা সারা জীবন তো এমনই পড়েছি। বলছেন, না না, যখন পড়েছিলাম তখন পড়েছিলাম, এখন তো আমরা শহরে এসেছি, তোর মামার নগর এটা, আর আমাদের দিকে সবাই দেখছে। বলছে, দেখছে তো ভালোই তো। বলছেন, দেখছে না, আমরা যে এইরকম এই বনবাসীদের মতো পোশাক পরেছি না, কোমরে গামছা বাঁধা, মাথায় গামছা বাঁধা, ময়ূরের পুচ্ছ 2-4টে করে ঢুকিয়ে রেখেছি, এ দেখে মনে করছে সব বুনো। তা বলছেন, আচ্ছা যাক, এখন কি করবো তাই বলতো, তোদের সমস্ত কথা আমার মাথায় ঢুকে। বলছেন, আরে করবে কি, আমাদের সুন্দর পোশাক দাও। বলছেন, পোশাক কি আমি মাথায় করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, একটু অপেক্ষা তো করতে হবে। বলছেন, আচ্ছা একটু অপেক্ষা করলাম, পোশাকের ব্যবস্থা করো, ভালো পোশাক। দেখো না মথুরা সব মানে সব যে সমস্ত বালকেরা আমাদের বয়সী, তারা কত সুন্দর পোশাক পরিচ্ছদ ধারণ করেছে, কত সুন্দর ধুতি, কত সুন্দর ভোগলবন্ডি, কত সুন্দর তাদের বেশভূষা। বলছেন, আচ্ছা ঠিক আছে, একটু ধৈর্য ধর তোরা, আমি দেখি কি করা যাচ্ছে। এর মধ্যে কংসর ধোবি সে আসছে, বড় গোপ আবার, তার ভীষণ অহংকার। তার সঙ্গে আরো অনেক মানে সব ধোবি রয়েছে, নতুন বস্ত্র যেমন সরাসরি পরে না, কিন্তু কেউ ধারণ করে না, সেটাকে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন আগে হবে, স্ত্রী হবে তারপরে। তা রাজারা তেমনই পরে, নতুন বস্ত্র সব ধুয়ে সেগুলো একেবারে ঠিকঠাক হয়ে আসছে। তা সেই যে মানে ধোপাদের যে সর্দার সেই রজক, তাকে কৃষ্ণ বলছেন, মামাজি রাম রাম। তার তো ভীষণ অহংকার, সে মোজ দুটোকে ঠিক করে বলছে, না জানা নেই শোনা নেই, মামা বললেই হচ্ছে, কে তুমি? বলছেন, আমি হলাম কংসের ভাগ্নে কৃষ্ণ, আর ইনি আমার দাদা বলরাম। বলছেন, ও, এই দুষ্টদ্বয় তোমরা দুজন, তোমরা তো মহাদুষ্ট মহাফল, তোমরা তো যে পাতে খাও সেই পাতে ছিদ্র করো। হ্যাঁ, কি বলতে চাও? তখনও কৃষ্ণ সংযত হয়ে আছে, তখনও কিছু বলেননি। বলছেন, মামাজি, আমাদের না এই কিছু রাজ পোশাকের প্রয়োজন ছিল। এবার সে তো আরো খুলে গেছে, অহংকারী লোক তো, অহংকারী লোককে যতক্ষণ পর্যন্ত না দেওয়া যায় ওর মাথায় ঢুকে না কিছু। এবারে সে তো ভীষণ অহংকারী, সে তখন বলছে, ওহো, দুষ্ট গোয়ালা, বনবাসী, পাহাড়ে পর্বতে থাকিস, আর চাস কিনা রাজপ্রসাদ, রাজপ্রসাদ যোগ্য তোর আছে? কৃষ্ণ বলরামকে বলি, কৃষ্ণ দেখলো এত সীমা অতিক্রম করেছে, তাহলে কি করলেন তিনি, এক কর দিয়ে এমন করলেন আর গলাটা পৃথক হয়ে সেখানেই পড়ে গেল। এবারে সেই রজকের গলাটাই যখন খুলে পড়ে গেল, আর যারা ছিল ওই পোশাকগুলো সেখানে রেখে সে তো একেবারে ঘোড়ার মতো ছোটা আরম্ভ করলো, পালিয়ে বাঁচতে পারলে বাঁচে, বলে কি আশ্চর্য, এক আঙুল দিয়ে গলাটাই সরিয়ে দিল, তাহলে তো আমাদের অবস্থা খারাপ করে দেবে, তারা তো ছুটে আর কুল পায় না। সমস্ত সখাদের বলল, নাও তোমাদের এবার যত পোশাক লাগে নাও, আর বাকি এখানে সব ফেলে দাও। এবারে সকলে যে যার মতো পোশাক পরলেন, কিন্তু সেই গোপ বালকেরা পোশাক ধারণ করেছে কার, মামা কংসের। এখন মামা কংস তো বিশাল লম্বা চড়া এক অসুর, আর তারা হয়ে গেছে মানে তাদের আকারটা একটু ছোট। এবারে কোনো মোটা মানুষের প্যান্ট জামা কেউ যদি পরে তাহলে কেমন দেখা যাবে, সেই রকম দেখা যাবে, কেউ তো ধুতিটাকে ধরে গলার ধারে নিয়ে চলছেন এরকম। আর কেউ বলছেন, এ কি, এ তো দেখছি আমার নিচের এই ধুতি না পড়লেও চলতো, বগলবন্ডি গায়ে দিয়েছে তো, বলছে আরে নিচের ধুতি তো দরকার নেই, এ এত বড়। কৃষ্ণকে বলছেন, লালা তোর কাছে যদিও একটু পোশাক চাইলাম, এমন লোকের পোশাক, এ তো তার যদি ওই পাঞ্জাবি গলায় দিচ্ছি তা পায়ে গিয়ে পড়ছে, এখন কি করি, এ পরা যায়? আরেকজন বলছে, দেখ দেখ, কৃষ্ণকে বলছে এক সখা, দেখ দেখ আমি চলছি না, তার ঝাড়ুর দরকার নেই, এদেশের লোকেদের আর ঝাড়ু লাগবে না, রাস্তাঘাট তো এমনি পরিষ্কার হয়ে যাচ্ছে, সব তো ঢিলা ঢলঢলে সব পরিষ্কার হয়ে যাচ্ছে। আরেকজন বলছে, কৃষ্ণ এ তো লোকেরা দেখলে আমাকে আমাদের বলবে এরা সড়ক ছাপ, মানে ভাঙি হবে বোধ হয় রাস্তা পরিষ্কার করার জন্য, পোশাকই এমন বোধ হয় লেটেস্ট ডিজাইনিং এর পরে এসে। বলছেন, আচ্ছা দাঁড়া একটু একটু অপেক্ষা কর, দেখা যাক কি করা যাক। একটু অনতি দূরে গেলেই সেখানে এক দর্জি এলেন, বলছেন প্রভু আর জায়গায় জায়গায় ব্যবসায়ীরা এই যে বেনিয়া, এদের কিন্তু বুদ্ধি সাংঘাতিক, এদের প্রতিও প্রভুর কৃপা আছে, তারা জানেন প্রভু সর্বসমর্থবান, ওই ব্রজের কৃষ্ণ সাক্ষাৎ ভগবান, তিনি মথুরার রাজা হবেন, তারা জানেন, তাদের দূরদর্শিতা অনেক থাকে, ব্যবসায়ীদের বুদ্ধি অনেক বেশি থাকে, তারা তো জায়গায় জায়গায় প্রভুকে একেবারে ঠান্ডা ঠান্ডা শরবত আদি বা মিষ্টি আদি পাচ্ছেন একেবারে ভক্তিভাবে। এবারে সেই দর্জি কাছে গেলে দর্জি হাত জোর করে প্রভুকে প্রণাম করলেন, বলরামকে প্রণাম করলেন, করে বলছেন যে প্রভু বলুন আমি আপনার কি সেবায় লাগতে পারি। বলছেন, দেখো এই সব পোশাক এসব সাইজ মতো করে ফেলতে হবে, একেবারে ফিট। বলছেন প্রভু এক্ষুনি করে দিচ্ছি। সকলের নিজের নিজের পোশাক দিয়ে দিলেন, অনেক দর্জি রয়েছে, তার কারখানা ছিল, দেখতে দেখতে সেই সমস্ত পোশাক একেবারে কেটে সুন্দরভাবে আবার সেলাই করে দিলেন। সকলে বলছেন, কানা তো জয় হোক, তো জয় হোক, এবারে সুন্দর লাগছে, এবারে মনে হচ্ছে এটা আমাদের পোশাক। দর্জিকে কৃষ্ণ ঈষৎ হেসে বলছেন, হে দর্জি তুমি আমার থেকে বলো কি নেবে দক্ষিণা। দর্জি চিন্তা করছে, দক্ষিণা তো একটু আগেই দেখেছি, আঙুলটা ঘোরাতেই তার গলাটা পড়ে গেছে, তাহলে আর দক্ষিণা কি চাও। তিনি বলছেন, প্রভু আপনার কৃপা থাকলেই এটাই আমাদের দক্ষিণা, এটাই আমাদের মূল্য। বলছেন, ঠিক আছে, খুব ফলোগে, খুব ফুলোগে, তোমাদের খুব হবে। দেখবেন দর্জির কাছে আপনি 50 টাকার কাপড় নিয়ে যাবেন, বললো লাগবে কত, বললো 85 টাকা, কাপড়টার দাম 50 টাকা। এই দর্জিরা অনেক ধনী লোক হয়ে যায়, এই কিন্তু কৃষ্ণের কৃপা আছে। বলছেন, ঠিক আছে, তোমাকে আমি আশীর্বাদ দিলাম, সব ঠিক থাকবে। এবারে হলো কি, তাদের পোশাক পেয়ে কৃষ্ণের জয়গান করছেন। এবারে বলছেন যে আর কি চাই তোদের, কৃষ্ণ বলছেন সকাদের, বলছেন আরে আমরা ব্রজবাসী, সুন্দর পোশাক ধারণ করে যদি মালা যদি গলায় না দিতে পারি তাহলে আনন্দ কোথায়। দেখবেন বিহারিজিতে যাবেন, বড় বড় মালা কিনবে 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা দিয়ে, দিয়ে ওই পূজারীর কাছে দেয় না, পূজারীকে বিশ্বাস করে না, যদি না ফিরে পায় ওখানে তো ভিড় খুব, তাই মালাটা নিয়ে করে কি, যাই হো বিহারিজি বলে নিজে পরে হেঁটে হেঁটে চলে আসে, যাই হোক বিহারিজি বলেই নিজে পরে ফেলবে। তা আমরা হলাম ব্রজবাসী, যতক্ষণ মোটা মোটা মালা না হয় না ততক্ষণ আর ভালো লাগে না। বলছেন ঠিক আছে, সেখানে একজন পরম ভক্ত ছিলেন সুদামা মালাকার, তার মালারই কারবার, তার কাছে গেলেন। তাকে দেখে তো সে একেবারে অশ্রু বিসর্জন করে প্রভুর চরণে পড়লেন। বলছেন প্রভু, আজ আমি মানে অনেক ধন্য মনে করছি নিজেকে, আপনি আমার গৃহে কৃপা করে আপনার এই চরণধুলি দিয়েছেন আপনার পার্শ্বদগণকে নিয়ে। প্রভু, আমি কি সেবা করতে পারি আপনি যদি কৃপা করে বলেন? বলছেন ঠিক আছে, আমাদের সেবা বলতে আজ তুমি নিজ হস্তে আমাদের সকলকে মাল্যার্পণ করো। তাহলে সেই সুদামা মালাকার কেমন ভাগ্য করেছিল, প্রভুর বলদেশে, বলরামের বলদেশে সেই সঙ্গে তিনি সমস্ত নিজ সখাদের মাল্য অর্পণ করলেন। বল সুদামা ভক্ত কি যায়। এবারে প্রভু তাকে আশীর্বাদ দিলেন, বললেন যে হে আমার পরম ভক্ত সুদামা, তুমি যথাসময়ে আমার ধাম প্রাপ্ত হবে। বলে তিনি সেখান থেকে আবার রাস্তা এলেন। এবারে আবার চলেছেন, যখন চলেছেন সে সময় সকাদেব তো খুব আনন্দ, কৃষ্ণ জিজ্ঞাসা করছেন যে তোমাদের সব মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে তো? বলছেন পূর্ণ হয়েছে, কিন্তু আমরা হলাম ব্রজবাসী, মানে চার সম্প্রদায়ের বাইরে তিলক আমরা করি, একেবারে ভূতের মতন সব জায়গায় তিলক, কেবল চোখ দুটো দেখা যাবে সেই তিলক ব্রজবাসীরা করে। দেখবেন মানে এখনো গ্রাম অঞ্চলে যে ঠাকুর সেবার পরে একটি বড় চন্দনের কটোরা রাখতে হবে, প্রসাদ না দিলে অত অসন্তুষ্ট না ব্রজবাসীদের, সেই চন্দনের কটোরাটা তার ভিতরে যা হোক কিছু একটা লাল রঙের কিছু একটা হওয়া দরকার, সেটা দিলে দেখবেন সব জায়গায় একেবারে থাপ্পড় দিয়ে দিয়ে চোখ দুটো বের করে বেশ ঘুরে বেড়াবে। তাদের তিলক হচ্ছেই চার সম্প্রদায়ের বাইরে। বলছেন লালা, ওই তিলক না করলে ভালো লাগছে না। তা বলছেন ঠিক আছে। এবারে তিনি দেখছেন কিছুটা দূরে এক কুব্জা সে হেঁটে হেঁটে যাচ্ছে পথ দিয়ে। অথ ব্রজন রাজপথে ন মাধব স্ত্রী ও গৃহতঙ্গ বিলোপ ভাজনম বিলক্ষ কুব্জম যুবতিং বরাননম পপ্রচ্ছ জন্তিং প্রহসন রসপ্রদা। তিনি দেখছেন কি এক কুব্জা, প্রভু যখন রাজপথ দিয়ে হেঁটে যাচ্ছেন এক কুব্জা সেখান থেকে যাচ্ছে, দেখতে একেবারে কুৎসিত, স্ত্রীবক্রা, তিন জায়গা থেকে ব্যাকা, কি মুখটা মোটামুটি ভালো। তাই প্রভু তাকে দেখে বুঝতে পেরেছেন সর্ব অন্তর্যামী প্রভু, ত্রেতা যুগে তার অপরাধ হয়েছিল, সেই কারণে সে কুব্জা শরীর প্রাপ্ত হয়েছে। তাই কৃষ্ণ বলছেন ওহে সুন্দরী, সুন্দরী তো চলেছে, সে তো কুৎসিত, সুন্দরী বললে শুনবে কেন? তা বলছেন হে সুন্দরী, কুব্জা তখন এদিক ওদিক দেখছে, পেছন দিকে গলাটা ঘুরিয়েছে, প্রভুকে দেখেছে, আবার চলেছে। বলছেন ও সুন্দরী, আবার গলাটা ঘুরিয়েছেন। বলছেন হ্যাঁ হ্যাঁ, আমি না তোমাকেই ডাকছি গো। তা সেই কুব্জা সে বলছে আমাকে ডাকছ তুমি সুন্দরী বলে? এবারে তার রাগ হয়েছে, কুব্জার একটু রাগ হয়েছে, টিকাকার গণের ভাষায়। তিনি ফিরেছেন কৃষ্ণ কাছে গিয়েছেন, তা প্রভুকে দেখে আবার মনটা বিগলিত হয়ে গেছে। বিগলিত হলে বলছেন দেহে আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আপনি সাক্ষাৎ প্রভু, সাক্ষাৎ ভগবানই হবে, কিন্তু হে প্রভু আপনি আমাকে দেখে উপহাস করছেন, আমাকে দুনিয়ার লোকে কুব্জা 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 বলে ডাকে, আমার তাতে কিছু যায় আসে না, কষ্ট হলেও আমাকে সহ্য করতে হয় যে প্রভু আমাকে এমন রূপ দিয়েছে, কিন্তু প্রভু আপনি আমাকে উপহাস করলেন সুন্দরী বলে, আমি দেখতে সুন্দর নই বলে। ভগবান বলছেন দেখো সুন্দরী, তখনও সুন্দরী বলছে। বলছে তুমি আমাকে এখনো সুন্দরী বলছো? বলছেন হ্যাঁ গো, তুমি পরম পরমা সুন্দরী, তুমি জানো না আমি কখনো কাউকে হাস্যচ্ছলেও বাজে কথা বলি না, তুমি সুন্দরী। আচ্ছা তুমি তোমার পরিচয় দাও, তুমি তোমার পরিচয় দাও। বলছেন আমি শৈরন্ধ্রী, এদেশের রাজা কংসের অঙ্গ বিলোপন কার্য আমি করি, এই কার্যটি প্রভু আমাকে কৃপা করে দিয়েছেন, তাই আমি নিত্য প্রতি তার অঙ্গ বিলোপন করি চন্দন দিয়ে। এটা মহারাজ ভোজপতি কংসের সেটা বিশেষ পছন্দ। বলছেন, হে সুন্দরী, হে দেবী, তুমি আমাদের চন্দন দেবে না? বলছেন, এ তো আমার অহৌভাগ্য যে আমি আমার প্রভুকে চন্দন দেব না। প্রভু, আপনি আজ্ঞা করলেই আমি দেব। বলছেন, ঠিক আছে, আজ তুমি আমাদের চন্দন দাও। সেই কুব্জা প্রথমে কৃষ্ণ বলরামকে চন্দন প্রদান করলেন, সমস্ত সখাদের সুন্দরভাবে অঙ্গ বিলোপন করে দিলেন, চন্দনাদি লাগালেন। সমস্ত সখাগণ বলছে, কানা, এই কুব্জা যদি কংসের অঙ্গে চন্দন বিলোপন করত তাহলে কত দক্ষিণা, কত মূল্যবান কিছু পেত, কিন্তু তুমি তাকে দক্ষিণা কি দেব? বলছেন, হে সখাগণ, আমি এই কুব্জাকে এমন দক্ষিণা দেব যে কংস কখনোই কোনোদিন না তো দিতে পেরেছে আর না তো তার পারার সময় আর আছে। বলছেন, কি দক্ষিণা দেবে? বলছেন, তাহলে দেখো আমি কি দক্ষিণা দিই। প্রভু একদম ওই সৈরন্দ্রী মানে কুব্জার কাছে চলে গেল। কাছে গিয়ে কি করছেন? পদ ভেমা ক্রম প্রপদে দাঙ্গুল্যোত্থান পাণিনা প্রগৃহ্য চিবুকে অধ্যাত্ম মুদনীম অচ্যুত। তিনি কি করলেন? তার নিকটে গিয়ে পদভ্যাম, তার পদ দুটোকে প্রভু নিজের এক পা দিয়ে চেপে ধরলেন। তারপরে কি করলেন? দাঙ্গুল্য, দুই অঙ্গুল দিয়ে মানে চিবুক, চিবুকে স্পর্শ করলেন। স্পর্শ করে যখন করছেন, বলরাম তো গলাটা ঘুরিয়ে নিলেন। বলরাম বুঝতে পারেননি যে কি করবেন। টিকাকারগণের ভাষা, রসিক টিকাকারগণ কি বলছেন? বলরাম বলছেন, কানা, গলাটা ঘুরিয়ে, এ কিন্তু ব্রজ নয়। বলছেন, দাউ দাদা, আমি জানি এটা ব্রজ নয়, তোমার চিন্তা নেই। এবারে যখন ওইভাবে দাঁড়িয়েছেন, টিকাকার বলছেন, সখারা বলছে টিকাকারগণের ভাষা, যে কানা, তুই যেমন তিন জায়গার থেকে ব্যাকা আর তুই যার মুখে হাত দিচ্ছিস সেও তিন জায়গা থেকে ব্যাক। এবারে সখারা উপহাস করছে, এর মধ্যে ভগবান কি করলেন? একেবারে অতি দ্রুত গতিতে তার চিবুকে স্পর্শ করে এক পা এক চরণ দিয়ে তার পা চেপে ধরে এমনভাবে তিনি ধাক্কা মারলেন যে সেই কুব্জা একেবারে সুন্দরভাবে দাঁড়িয়ে গেল। সমস্ত মথুরা নরনারীগণ বলছেন, দেখ দেখ, এই কৃষ্ণ শুধু শক্তিশালী নয়, বীর নয়, এই কৃষ্ণ জাদুকর, যাকে আমরা মানে একেবারে প্রথম থেকেই দেখে আসছি কুব্জা, সে আজ সুন্দরী হয়ে উঠেছে, একেবারে লক্ষ্মী স্বরূপা হয়ে উঠেছে। বল কৃষ্ণ ভগবান কি জয়, বল মথুরাধীশ ভগবান কি জয়। সর্বসমক্ষে এবারে তার মধ্যে প্রণয়ে এসে উপস্থিত হল প্রেম। প্রভুর হস্ত ধারণ করে বলছেন যে, প্রভু আপনি আমার গৃহে চলুন আর আপনি আমার ইচ্ছা পূর্ণ করুন। বলছেন, এখন আমার সময় নেই, অনেক স্তবস্তুতি করেছেন, এখন আমার সময় নেই, এখন আমি তোমাকে কথা দিচ্ছি, হে শৈলেন্দ্রী, হে সুন্দরী, আমি যে তোমাকে সুন্দরী বলেছিলাম এবার তোমার বিশ্বাস হলো তো? বলছেন, প্রভু আপনি সর্বেশ্বর, আমি আপনাকে দেখেই চিনে গিয়েছিলাম, তা আপনি যাবেন না? বলছেন, না, আমি এখন যাব না, এখন আমার অনেক কার্য, আমি যথাসময়ে তোমার কাছে যাব। মথুরা নরনারী কৃষ্ণ বলরামের জয়গ্রাম কীর্তন করছেন। এবারে সেখান থেকে সেই যে মহাদেবের ধনু ছিল, পরশুরাম কর্তৃক প্রাপ্ত হয়েছিলেন এই দুরাত্মা কংস, সেই ধনুষ পূজা হচ্ছে, সেখানে গেল। সেখানে গিয়ে সেখানে অনেক সেই পূজারি রয়েছে, পুরোহিত আর অনেক সুরক্ষা কর্মী রয়েছে, তারা রয়েছেন। সেই ধনুষ দেখে, সে তো মহাদেবের ধনুষ, সে বিশাল, সাধারণ 15-20 জন মিলেও সেই ধনুষ তুলতে পারেন, শুধু তুলতে পারেন, তাতে প্রত্যঞ্চা চড়ানো তো আরো দূরের কথা। প্রভু গিয়ে সেই ধনুষকে প্রণাম করলেন। এবারে সেই ধনুষকে স্পর্শ করতে চাইছে, তা দাউ ভাইয়াকে জিজ্ঞাসা করছেন, দাউ দাদা, একটু ওই ধনুষটা স্পর্শ করি। তো বলছেন মামার ধনুষ একটু স্পর্শ করলে কি হবে, তাতে কৃষ্ণের রূপ কৃষ্ণ রূপে আকৃষ্ট হয়ে ব্রাহ্মণগণ বললেন না না তুমি স্পর্শ করতে পারো হে বালক, কোনো অসুবিধা নেই। স্পর্শ করে আবার বলরামের দিকে কৃষ্ণ মুখটা বেঁকিয়ে বলছেন দাউ দাদা একটু তুলে দেখি। এবারে যে সমস্ত যোদ্ধাগণ ছিল মানে রক্ষী, তারা বলছে প্রহরীগণ যারা ছিল তারা বলছেন এখনো দুধের দাঁত পড়ে ওঠেনি, আবার চলেছে মহারাজের ধনুষ তুলতে। তা বলরাম ইশারা করলেন তুলে দেখ। এবার দেখতে দেখতে সেই ধনুষ তুলে তাতে প্রত্যঞ্চা যখন চড়াতে গেলে মানে প্রভু ইচ্ছা করেই ভেঙে দিয়েছে, দিয়ে মাঝখান থেকে সেটাকে ভেঙে তো একেবারে লণ্ডভণ্ড করে ফেললেন। এবং সেই ধনুষ যখন ভগ্ন হলো চতুর্দিক একেবারে ত্রিজগৎ কম্পায়মান হলো, ব্রহ্মা বাবা শিবলোকে মহাদেব পর্যন্ত তারাও ধ্যান ভঙ্গ হয়ে গেল তাদের। আর কংস যে বসেছিল সিংহাসনে, সেই সিংহাসনে তার মাথার মুকুট আর মাথায় নেই, মাটিতে গড়াগড়ি যাচ্ছে, এমন ভয়ঙ্কর শব্দ হয়েছে। পরশুরাম তিনিও একেবারে ভীষণভাবে চঞ্চল হয়ে উঠলেন। এবারে সমস্ত প্রহরীগণ মার ধর বাঁধ এই সমস্ত শব্দ করতে লাগল। এবারে চতুর্দিকে এই মারকাট আরম্ভ হলে কৃষ্ণ বলরাম করলেন কি, তৎক্ষণাৎ সেই ধনুষের দুই টুকরো নিয়ে তারা দুজনেও লেগে পড়লেন। দেখতে দেখতে সমস্ত প্রহরীদের বধ করলেন, আর কিছু যার যে সমস্ত প্রহরীরা এসেছিল তাদেরকে আবার বধ করলেন পুনরায়। যারা বেঁচে ছিল তারা ছুটতে ছুটতে গিয়ে সেই কংসের কাছে গিয়ে বলছে যে মহারাজ মহারাজ আপনার সেই ধনুষ সেই আপনার ভাগ্নে সেই কৃষ্ণ সে ভেঙে ফেলেছে, আর আমাদের এটাকে বের করে দেওয়ানো কথা এখানে। আর কংস এই কথা শুনে তার তো আর খাওয়া ঘুম নেই। পরশুরামের থেকে যখন এই ধনুষ প্রাপ্ত হয়েছিল সে সময় পরশুরাম বলে দিয়েছিল কংসকে, দেখো এই ধনুষ যেদিন ভেঙে যাবে সেদিন জানবে তোমার অন্তিম কাল এসে গেছে, আর যে ভাঙবে সেই তোমার মৃত্যু প্রদাতা। এবারে কংসের তো আর ঘুম নেই, মানে কেউ যদি তার সামনে যাচ্ছে তার চোখের মণির মধ্যে ওই কালা কালা মুল্লিবালা দেখতে পাচ্ছে, এমনকি মানে অস্থি প্রাপ্তি তার সহধর্মিনী যা আবার এই জরাসন্ধের পুত্রী তারা ওই ডাল খেতে দিয়েছেন ডাল আর রুটি, সেই ডালের মধ্যে যে জিরা তার মধ্যেও কৃষ্ণ দেখতে পাচ্ছে। ভয়াত কংস, ভয়ে কংস কৃষ্ণকে প্রাপ্ত হয়েছিলেন, দেখুন এমনই চিন্তা যে সব কিছুর মধ্যে ওই কৃষ্ণময় দেখতে পাচ্ছেন। আর কেউ যদি এক ঘটি জল নিয়ে যাচ্ছে সেই জল যে পান করবে তার মধ্যে কৃষ্ণের প্রতিবিম্ব প্রতিভাত হচ্ছে তার কাছে। কংস তো এবারে তার অবস্থাই খারাপ, রাত্রে আর ঘুম নেই। আর কৃষ্ণ বলরাম এই লীলা করে নন্দ মহারাজ যেখানে ছিলেন সেখানে গেলেন, কৃষ্ণকে বলছেন এত ঘটনা হয়ে গেছে। নন্দ বাবা মাথায় হাত দিয়ে নিজের কোলে বসিয়ে বলছেন লালা কোনো অঘটনা দুর্ঘটনা কিছু করনি তো? বলছেন না বাবা কিছু করিনি, কোনো চিন্তা নেই এত কিছু করে এস। এবারে রাত্রে বিশ্রাম হলো, বিশ্রাম হওয়ার পরে এবারে সেই যে কংস যে সমস্ত কিছু ব্যবস্থা রেখেছিল মল্ল রঞ্চ আদি যেগুলো সকলে দেখার জন্য একত্রিত হয়েছেন, দেশ দেশ বিদেশ থেকেও অনেক নরনারীরা এসেছেন, ব্রাহ্মণ ঋষি শ্রেণী সকলেই এসেছেন, সেখানে যান। নন্দবাবা বললেন যে আমরা তো সব গোপগণ একসঙ্গে হয়ে যাচ্ছি, তা কানা কানাই বলাই তোমরাও চলো। বলছেন বাবা তুমি যেতে থাকো আমরা এই এলাম, আমরা আসছি আসছি মানে তো এখনো লীলা আছে। এবারে যাচ্ছেন কোথায়? সেই রঙ্গমঞ্চের দিকে, সেখানে কুবলয়া পীঠ নামক এক হস্তি আছে, তার মানে হস্তি একটা কিন্তু সাধারণ হস্তির থেকে তার 1000 গুণ শক্তি বেশি, 1000 হাতির বল আছে ওই কুবলয়া পীঠ নামক হস্তির মধ্যে, এত শক্তিশালী। তাকে আবার মদ্যপান করিয়ে রেখে উন্মত্ত করে রাখা হয়েছে, সব কংসের যুক্তি কংসের সব ব্যবস্থা, যে কৃষ্ণ আসলে ওই হাতিকে হাতি যাতে কৃষ্ণ বলরামকে মেরে দেয়। তা মুখ্য দ্বার রঙ্গমঞ্চে সকলে প্রবেশ করেছেন, সেখানে বড় বড় বীররা রয়েছে। এবারে কংস এইভাবে সবকিছু সাজিয়ে রেখেছে কৃষ্ণকে মেরে ফেলার জন্য, বলরামকে মেরে ফেলার জন্য। এবারে যখন দ্বারে ঢুকতে যাচ্ছেন, সেই মাহুত কি করেছে, সেই কুবলায়াপীঠ নামক হস্তীকে একেবারে গেটের কাছে করে দিয়েছে, যাতে প্রবেশ না করতে পারে। দ্বার রুদ্ধ হয়ে গেছে। কৃষ্ণ খুব সুন্দরভাবে বলছেন, হে মাহুত, তুমি তোমার এই হস্তীকে একটু সরিয়ে নাও, আমরা একটু প্রবেশ করি। এবারে সেই অহংকারী মাহুত সে কি করলো, আরো ভালো করে তাদের দিকে মানে হাতিটা নিয়ে দান করি। কৃষ্ণ বলছেন, কি হে, তুমি শোনো না নাকি আমার কথা? আমি তোমাকে হাতিটা এক পাশে করতে বলছি, তুমি আমার গায়ের উপরে তুলে দিচ্ছ মানে? সেই মাহুত বলছে, তোকে আমি একেবারে এখান থেকেই বিদায় দিয়ে দেব, ও তো কংসের দাস। বলছেন, আচ্ছা, তোকে আমি যম সদনে প্রেরণ করছি, তোকে আর তোর হাতিকে। এবারে সেই হাতিকে ইঙ্গিত করলো, ইঙ্গিত করলো মানে তাকে মেরে ফেলো। হাতি গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরেছে, কৃষ্ণ তার সুরটাকে ছাড়িয়ে দিয়েছে, আবার জড়িয়ে ধরে, আবার ছাড়িয়ে দেয়। এইভাবে কৃষ্ণের হয়ে গেছে রাত। এবারে কৃষ্ণ করেছে কি, হাতিটার সুর ধরেছে, সুর ধরে খানিকক্ষণ তো এদিক ওদিক সেদিক করলো, করার পরে হাতির তো তখন মাথা ঘুরছে, তাতেই হয়ে গেছে কাজ। প্রভুর অঙ্গস্পর্শেই তার কাজ হয়ে গেছে, মাথা ঘুরছে। এবারে হয়েছে কি, প্রভুকে আবার যখন উন্মত্ত প্রাপ্ত হয়ে, উন্মত্ত তার বশবর্তী হয়ে ওই হস্তী, এক তো তাকে নেশা করিয়ে রাখা হয়েছে, আবার অনেক শক্তিসম্পন্ন 1000 হাতির বল বিশিষ্ট হস্তী, সে আবার এসে প্রভুকে দন্ত দিয়ে যখন পেটের মধ্যে ঢোকা দেখেছেন মাথাটা নিচু করে, প্রভু করেছে কি, তার দুই দণ্ড ধরেছে। ধরে প্রথমে তো তাকে বেশ খানিকক্ষণ উত্তম মধ্যম দিলেন, এক তো সেখানেই সে নিঃশেষ প্রায়। এবারে কি করলেন, প্রভুর ভীষণ ক্রোধ হয়েছে, তাকে ওই সুর ধরে ঘুরিয়ে বহু দূরে নিক্ষেপ করে দিলেন, সে সেখানেই পড়ে গতসু হয়েছে। কৃষ্ণ বলরাম দুজনে সে বিশাল অত বড় হাতি, হাতির বিশাল বড় বড় দাঁত, সে ওদের কলা গাছের থেকেও বড় বড় হবে, দুজন কাঁধের মধ্যে নিয়ে দুজন দুটো নিয়ে গেলেন। তার মধ্যেই কংসের কাছে খবর পৌঁছে গেছে যে মহারাজ, আপনার সেই 1000 হস্তির শক্তি বিশিষ্ট কুবলয়াপীঠ নামক হস্তিকে ওই কৃষ্ণ ছুঁড়ে ঘুড়ির মতন ছুঁড়ে ফেলে দিয়েছে, সে তো মরে গেছে, তার দাঁত দুটোকে নিয়ে আসছে, ওই দাঁত দিয়ে যে কি করবে তা তো বুঝে পারা যাচ্ছে না। কংস তো তখন মানে চতুর্দিকে দেখছে, কি হবে কি হবে, আরে তোমরা সব ব্যবস্থা রাখো, হে সল, হে মুষ্টিক, হে তোষক, তোমরা সব তৈরি থাকো, হে তোষল, তোষক নয়, তোমরা তৈরি থাকো। এইবারে তো কংস তো মানে আর নিজে স্থির হয়ে সিংহাসনে বসে থাকতে পারছেন না, এবারে রক্তাক্ত কলেবর হয়ে হাতির সেই তাজা তাজা দাঁত ভেঙে দিয়েছেন, তো সেখান থেকে রক্ত খরিত হয়েছে, কৃষ্ণ বলরামের শরীরে রক্ত লেগে রয়েছে। সেই অবস্থায় সেই হাতির দাঁত দুটোকে নিয়ে কংসের যে দ্বার রয়েছে, সিংহাসন, বিশাল সিংহাসন, সেখানে রাখা। উপহার, উপহারনা মানে তার প্রমাণ নিয়ে গেছেন, তুমি যে আমাদের মারার জন্য ওই হস্তীকে রেখেছিলে তার প্রমাণস্বরূপ তার মৃত্যু প্রদান করে আমরা এসে। এবারে বলছেন, মামাজি নমস্কার, দুজনে হাত জোড় করছে, আর সমস্ত যাদবগণকে বলছেন, প্রণাম জানাচ্ছেন। কিন্তু মাঝে কি হলো, তিনি যখন প্রভুদ্বয় কৃষ্ণ বলরাম যখন সেই হাতির দাঁত ধারণ করে যখন ভেতরে যাচ্ছেন, তখন এক অপূর্ব অলৌকিক ঘটনা ঘটল। কেমন, যে যেমন ভক্ত প্রভুকে ঠিক তেমন দেখতে পাচ্ছে। কেমন, মল্লানাম অশনির নৃণাম নরবর স্ত্রীণাং স্মর মূর্তিমান গোপানাং স্বজন শতাম ক্ষিতিভুজাম শাস্তা সপিত্র শিশু মৃত্যুর ভোজপতের বিরাট বিদুষাম তত্ত্বং পরম যোগিনাম বিষ্ণীনাং পরদেবতেতি বিদিত রঙ্গঙ্গত সাগ্রজ। দেখুন, প্রভু যখন যাচ্ছেন তখন যারা মল্ল বীর তারা দেখছেন তো ইনি ভয়ঙ্কর বীর, আর যে স্ত্রীগণ তারা কি দেখছেন, ইনি তো সাক্ষাৎ কামদেব, আর গোপগণ কি দেখছেন, ব্রজবাসী কিগণ দেখছেন, আরে ইনি তো আমাদের আপনজন। আর আর যে সমস্ত মায়েরা ছিলেন যাদের মধ্যে মাতৃভাব, তারা কৃষ্ণকে দেখে মনে করছেন এ তো আমার পুত্র। আর কি দেখছেন, মৃত্যুর ভোজপতের বিরাট বিদুষাম, সেই ভোজপতি কংস, তিনি দেখছেন ইনি তো সাক্ষাৎ মৃত্যুদাতা, সাক্ষাৎ মহাকাল তিনি দেখতে পাচ্ছেন। আর কেমন তত্ত্বং পরং যোগিনাম, সমস্ত যোগীগণ সাধু মুনিগণ তারা কি দেখছেন, প্রভু যখন আসছেন সেই বিশাল হস্তির দন্ত স্কন্ধে করে নিয়ে, সাধুগণ যোগীগণ তারা কি দেখছেন, আরে ইনি তো আমাদের সেই হৃদয়ের আরাধ্য দেবতা, ভগবান আরাধ্য দেবতা সেই সর্বেশ্বর। আর বৃষ্ণিগণ কি দেখছেন, আহা এই কৃষ্ণই তো আমাদের কুলের দেবতা। বিদিত রঙ্গগত সাগ্রজ, এইভাবে অগ্রজের সঙ্গে তারা বিভিন্ন রূপ দেখছেন, একই সঙ্গে প্রভুকে যে যেমন ভক্ত যে যেমন ভাবেন ঠিক তদনুরূপ একই ব্যক্তির মধ্যে সমস্ত কিছু প্রদর্শিত হচ্ছিল। এবারে মামা কংসকে দণ্ডবাদ প্রণাম করে বললেন যে আমরা এসেছি আপনা কর্তৃক আমন্ত্রিত হয়ে, কাকা অক্রূর আমাদের নিয়ে এসেছেন, আমাদের প্রণাম আপনি স্বীকার করুন। কংসত্ব তখন মানে কি করবে বুঝে পাচ্ছেন, বলছেন ঠিক আছে আমি খুব খুশি হয়েছি যে তোমরা বসুদেবের পুত্রদ্বয়, অতএব আমি তোমাদের স্বাগত জানাই, এবং আমি চাই যে তোমরা তো অনেক বড় বড় বীর, তা এখানে যে চানুর মুষ্টিক কূট সল তোষক তোষল তোষক আদি যে সমস্ত বীররা রয়েছে তাদের সঙ্গে তুমি মল্লযুদ্ধ করে আমাকে খুশি কর। এবারে যাদবরা নিজের তরোয়ারি বের করলেন, সব বলছেন এই অন্যায় হতে দেব না আমরা, কোথায় দুধের শিশু আর কোথায় এই বজ্রের মতো সল কূট তোষক আদি, তাদের সঙ্গে কখনো এই মল্ল যুদ্ধ করানো সম্ভব? যুদ্ধ করার কতগুলো নীতি আছে, সমকক্ষ হতে হবে, তাহলে এই যুদ্ধের নিয়ম, এ তো ভারী অন্যায়। সমস্ত যারা মায়েদের ভাব নিয়ে যারা ছিলেন মায়েরা, তারা উঠে বললেন এই কংস দুরাত্মা, এর কোনো ন্যায় বিচার বুদ্ধি নেই, এই দুধের শিশুর সঙ্গে কোথায় এই বজ্রের মতন দৃঢ় অঙ্গ, তাদের সঙ্গে করতে বলে কিনা মল্লযুদ্ধ, আমরা এখানে থাকবো না। আর যে সমস্ত একনিষ্ঠ ভক্ত ছিল যারা বাৎসল্য রসের ভজন করতেন, তারা বলছে না না, এই ভগবান তিনি আমাদের প্রাণের সম্বল, তিনি শিশু, তার সঙ্গে এই দৃঢ়াঙ্গ বজ্রের ন্যায় শক্তিশালী, তাদের সঙ্গে কি করে যুদ্ধ হতে পারে, এই অধার্মিক সভা আমরা এখনই ত্যাগ করলাম। এবারে দেখতে দেখতে সকলে তো কেউ কেউ উঠে চলে গেলেন। আর ভগবান কেন বললেন, ভগবান এজন্য বললেন যে সেই সবার মধ্যে তাদের প্রতি কাদের কেমন কেমন ভাব। যাদবগণকে বললেন যে হে যাদবগণ ঠিক আছে আমি দেখছি কি করা যায়। আর যে সমস্ত বীর ছিল চানুর মুষ্টিকাদি, তারা বলছেন যে দেখো, কৃষ্ণকে বলছেন বীরেদের কোনো সংজ্ঞা হয় না, যারা বীর তারা বীরই, তারা ছোটও হয় না বড়ও হয় না, যেমন কাল সর্প সে যদি ছোট হয় আর বড় হয় তার বিষের প্রভাব একই রকম থাকে। অতএব হে কৃষ্ণ হে বলরাম, তোমরা সেই অত সপ্ত ক্রোশব্যাপী গিরিরাজ ধারণ করেছো, অরিষ্ঠাসুর বধ করেছো, কেশী দৈত্যকে বধ করেছো এবং ইত্যাদি ইত্যাদি অসুরকে তোমরা বধ করেছো, এখনই এখনই যে হস্তিকে তোমরা হত্যা করেছো সে 1000 হাতির বল বিশিষ্ট, অতএব বীরদের কোনো জাতি হয় না, অতএব তোমাদের আমরা স্বাগত জানাই যুদ্ধ করার জন্য। কৃষ্ণ বলরাম হাত তুলে সকলকে বললেন নিজেদের অস্ত্র নিজেদের মানে খাপের মধ্যে ঢুকিয়ে রাখো, যখন মামাজির ইচ্ছা হয়েছে আমরা তার ইচ্ছাটাও পূর্ণ করি। আর বলরামকে ইশারা করে কৃষ্ণ বলছেন তাহলেও আমরা দুই দুই হাত একটু দেখাইয়ে দেন। এবারে কৃষ্ণ বলরাম লেগে পড়লেন, কৃষ্ণ নিলেন চানুরকে, তার কি শরীর, আকাশ জোড়া শরীর, আর তার শরীরে একেবারে চকচক চকচক করছে শরীর, একেবারে বজ্রের মতো শরীর, তাকে কৃষ্ণ পছন্দ করলেন। আর মুষ্টিককে নিলেন বলরাম, নিয়ে এবারে যুদ্ধ আরম্ভ হলো। যুদ্ধের যে রীতি, যে নীতি, যে প্রথা, সব কিছু আরম্ভ হলো। আরম্ভ হলে দেখতে দেখতে ওই চানুরকে কৃষ্ণ কি করলেন, নিচে ফেলে আসলে পিছলে একেবারে অবস্থা খারাপ, নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে একেবারে গলগল গলগল করে। এবারে কৃষ্ণ তার বুকের উপরে বসে কি করলেন, তার বুকে এমনভাবে মুষ্টাঘাত করলেন, চানুর তো সেখানেই শেষ। তার আগে ভগবান তার নিজের চরণ দিয়ে ওর গলদে চেপে ধরে রেখেছিলেন, তাতেই তো সে সোয়া হয়েই গিয়েছিল। এবারে চানুরকে বধ করলেন, বল কৃষ্ণ ভগবান কি জয়। অপরদিকে বলরামও দেখতে দেখতে সেই মুষ্টিককে চিত করে ফেলিয়ে, বলরাম তো ভীষণ রেগে গিয়েছেন, তার মানে এমনভাবে বলদেবের চরণ তার গলদেশে চেপে ধরলেন, সেখানেই শেষ হওয়া হল। তারপরে আরো আরো যে সমস্ত মল্লবীররা ছিল তাদেরকে বধ করলেন। বধ করার পরে কৃষ্ণ সেই রঙ্গমঞ্চ থেকে এক লম্প প্রদান করে যেখানে ওই কংস ছিল সেখানে কংসের কাছে পৌঁছে যাচ্ছেন। তার পূর্বে কংস তো দেখছে তো আমাদের বীরদের নিধন করে ফেলেছে, তখন সে বলছে মার মার, ধর ধর, কাট কাট, বসুদেবকে মেরে ফেলো, তাকে হত্যা করো, দেবকীকে হত্যা করো, নন্দ মহারাজকে বেঁধে ফেলো। সে ভুল বকতে লেগে গেছে। কৃষ্ণ তখন এক লম্ফ প্রদান করে সেই রঙ্গমঞ্চ থেকে তার সিংহাসন কত দূর, তিনি এক লম্ফ দিয়ে সেখানে পৌঁছে গেলেন। আর বলরাম কি করলেন, বলরাম তিনিও মানে একেবারে যুদ্ধ করছেন সেই হাতির দাঁত নিয়ে। কাদের সঙ্গে? এই কংসের কঙ্ক নগ্রতাদি আটজন ভাই ছিল, তাদেরকে সেই হাতির দাঁত পেটে ঢুকিয়ে বের করে দিল, তাতেই সব একেবারে চিরতরে শুয়ে যাচ্ছে। বলরাম তিনি ভীষণ শক্তিশালী, তার আটজন ভাইকে একলাই বধ করলেন, হাতির দাঁত পেটে ঢুকায় আর বের, ব্যাস আর কিছু না। এবারে কৃষ্ণ উপরে গিয়ে কংসকে নিজের মায়া দেখালেন, চতুর্দিকে কৃষ্ণ আর কৃষ্ণ, আর কংস পাগলের মতন চতুর্দিকে মানে অস্ত্র চালাচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না। তাকে প্রথমে বার করার মতো সুযোগ দিলেন, কিন্তু কংস তো একেবারে পাগলের মতো হয়ে গেছে। এবারে কৃষ্ণ দেখলেন এখন তার মৃত্যুকাল এসে গেছে, সময় উপস্থিত হয়েছে। তিনি তার কেশগুলোকে ধরলেন বাম হস্ত দিয়ে, ধরে খানিকক্ষণ সেখানে তো উত্তম মধ্যম দিলেন কিলিয়ে, এবারে নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে একেবারে গল 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 করে। তারপরে বলছেন, হে দুষ্ট, তুই আমার মায়ের কেশও এমনভাবে ধারণ করেছিলি না, প্রভু তো এমনভাবে কেশ ঝাঁকুনি দিচ্ছেন যে সেখান থেকেই প্রাণ বেরিয়ে না যায় কেশ দিয়ে। এবারে সেই অতি উপরে যে সিংহাসন, সেখান থেকে কংসর কেশ ধারণ করে ছুঁড়ে ফেলে দিলেন সেই রঙ্গমঞ্চে এত দূরে। কৃষ্ণও সেখানে লম্ফ প্রদান করে কি করলেন, আর তাকে একেবারে তার বুকের উপরে বসে তাকে একেবারে কিলিয়েই সেখানে শোয়া করে দিলেন, মেরে ফেললেন। বল কংসমর্দন ভগবান কি জয়, বল ভক্তবৎসল ভগবান কি জয়। আর কংসের যে সমস্ত মানে সেনাগণ ছিল তাদের তো যাদবরা ছেড়ে দেয়নি, যাদবরা তাদেরকে মানে মেরে ফেললেন। এবারে তিনি গেলেন কারাগারে, জেলে। প্রথমে নিজের নানাজিকে উদ্ধার করলেন, মাতামহীকে, মাতামহকে, উগ্রসেন মহারাজকে উদ্ধার করলেন। তারপরে উগ্রসেন মহারাজকে সঙ্গে নিলেন, তিনি রাজা তো। দেখুন কৃষ্ণ কেমন নীতিজ্ঞ, যে নীতির বাইরে কিছু করেন নয়, যে আগেই গিয়ে নিজের পিতা মাতাকে উদ্ধার করেন করেছেন তা নয়। তারপরে তিনি বেরোলেন, তিনি রাজা ছিলেন, কংস তো জোরপূর্বক রাজা হয়েছে। প্রণাম করে বললেন যে আপনি এই দেশের রাজা, এখন আমি আপনার কাছে অনুরোধ করছি যে আমার পিতা মাতাকে উদ্ধার করে দিন। বলছেন, হে কৃষ্ণ তুমি এ কি বলছো, তুমি কংসকে মেরেছো মানে এই দেশের রাজা তুমি? বলছেন, না না, আমার বংশে কেউ রাজা হবে না, সে অভিশাপ আছে, যজাতির অভিশাপ রয়েছে, অতএব আমার বংশে কেউ রাজা হবে না, আপনি রাজা ছিলেন আর আপনিই রাজা। আমি তো সেই কংস তার পাপ পূর্ণ হয়েছিল সেজন্য তাকে বধ করেছি। তাই হে মহারাজ, আমার পিতামাতাকে আপনি উদ্ধার করুন। বলছেন, হে কৃষ্ণ, আমি তোমাকে কোনোদিন দেখিনি, শুধু তোমার প্রশংসা শুনেছি। বাস্তবিক তুমি নীতিজ্ঞ, তুমি তো নীতির বিরুদ্ধে কিছু করো না। এবারে বলছেন, তোমার পিতামাতা কি আর অন্য কেউ, সে তো আমারই পুত্রী, তোমার মা। অতএব চলো চলো, গিয়ে মোচন করলেন। এবারে সেই কারারুদ্ধ থেকে মুক্ত হয়ে প্রথমে উগ্রসেন মহারাজকে তিনি রাজমুকুট প্রদান করলেন। পিতামাতাকে সুন্দরভাবে বাসভবন নির্মাণ করে দিলেন। সেখানে পিতামাতা যখন কৃষ্ণের জন্ম হয়েছিল কারাগারে, তখন তারা মনে মনে 10,000 ধেনু ব্রাহ্মণদের প্রদান করেছিলেন। মনে মনে সংকল্প করে সেটা বাস্তবায়িত করলেন। সমস্ত ব্রজবাসীগণ তারাও সেখানে রয়েছেন। দেখতে দেখতে তার উপনয়ন সংস্কার করালেন। নন্দ মহারাজ আদি কয়েকদিন সেখানে ছিলেন। এবারে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি চিন্তা করছেন, আমি যদি বাবা নন্দকে ফিরে যেতে বলি, তিনি কোনো মতেই যাবেন না। তাই তিনি যোগমায়াকে একান্তে ডাকলেন। যোগমায়া এলেন, বললেন, আমার পিতা, তাকে আমি বললেও হবে না, অতএব তুমি তোমার মায়া বিস্তার করো, আমার থেকে মোহ খানিকটা সরিয়ে ফেলো, তা না হলে নন্দ বাবাকে বোঝাবো সে শক্তি আমারও নেই। যোগমায়া হাত জোড় করে বললেন, প্রভু, আমি সেই জন্য আপনার কৃপায়, আপনারই শক্তি দেওয়া, আমি সেই শক্তি প্রদান করে আপনার বাবা নন্দকে, মানে যে কোনো প্রকারেই হোক, আমি মানে মায়া থেকে কিছু ন্যূনতা করিয়ে দেব। এবারে কৃষ্ণ একান্তে ডেকে বললেন, বাবা, আমি তো আমার নিজের পিতামাতার কাছে কখনো থাকতে পারিনি, তা আপনি কৃপা করে যদি অনুমতি প্রদান করেন, আমি কিছুদিনের জন্য এখানে থাকি, আর আপনি সমস্ত ব্রজবাসীদের নিয়ে, আমার সখাদের নিয়ে আপনি ব্রজে চলে যান, মাকে আপনি বোঝাবেন, আপনি ছাড়া কেউ বোঝাতে পারবেন না। নন্দ মহারাজ যোগমায়ার কবলে পড়ে গেছে। তিনি বললেন, ঠিক আছে, কিন্তু লালা তুমি এসো। তথাপি নন্দ মহারাজ এমনভাবে অশ্রু বিসর্জন করেছেন, বিলাপ করেছেন, সে বলার কথা নয়। যোগমায়ার মায়াও পূর্ণরূপে কাজ করতে পারেন। তিনি কৃষ্ণ কি করলেন, বহু অলঙ্কার, বহু বস্ত্র আদি প্রেরণ করে নন্দ মহারাজকে পাঠিয়ে দিয়েছে, যে সমস্ত সকলকে এই সুন্দর সুন্দর অমূল্য অলঙ্কার আদি বস্ত্র আদি তুমি সকলকে দিও। কিন্তু গোপীগণ তা স্বীকার করেননি। গোপীগণ বলছেন, না না, ওই কৃষ্ণের দেওয়া জিনিস, ওই কৃষ্ণ আমাদের ভিক্ষা দিয়েছে, আমরা তাকে ছাড়া এইসব চাই না, আমরা ওই ভিক্ষা নেব না। অভিমান হয়েছে। তারপরে সকলকে নন্দ বাবা তো দিয়েছিলেন, আর সেই সমস্ত গোপীগণ তারা বলতেন, দেখো, আমাদের প্রাণবল্লভ এগুলো পাঠিয়েছেন, এগুলোই আমরা বুকে ধারণ করে, অঙ্গে ধারণ করে আমরা আমাদের মনস্তাপ বিদূরিত করব। আর নন্দরানীর যা হলো সে তো আর বলার কথা নয়, তিনি তো একবারে পাগলিনী হয়ে গিয়েছিলেন। সে কথা বর্ণনা আসবে সেই উদ্ধব যখন ব্রজে যাবেন। এবারে কৃষ্ণকে মানে বিদ্যা অধ্যয়ন করার জন্য কোথায় পাঠাবেন? গর্গাচার্য বললেন যে উপনয়ন সংস্কার তো আমার দ্বারা হয়েছে, বিদ্যা অধ্যয়নের জন্য এখন উজ্জয়িনীতে সান্দীপনি ঋষির আশ্রম হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সেখানে প্রেরণ করা। তিনি সেখানে গেলেন, সকলের মনোজয় করে সেখানে তার এক মিত্র হলো সুদামা, পরম ভক্ত, কৃষ্ণের সঙ্গে তার সন্ধি মানে মিত্রতা হয়েছিল। এবারে তিনি সেখানে 64 কলার বিদ্যা অধ্যয়ন করে সকলকে একেবারে খুশি করলেন। এবারে যদি কারো থেকে কিছু শিক্ষা নেওয়া হয়, তাহলে তার উপযুক্ত দক্ষিণা দিতে হয় সেই গুরুদেবকে। তিনি গুরুদেবকে বললেন যে, হে গুরুদেব, আপনার কৃপায় আমি 64 প্রকার কলা বিদ্যা প্রাপ্ত হয়েছি, তা আমি এখন স্বজনগণের সঙ্গে মিলিত হওয়ার জন্য মথুরা প্রদেশে আমাকে যেতে হবে, আমার সেখানে অনেক কাজও আছে, তা আপনি আমাকে আদেশ করুন যে আমি আপনাকে কি দক্ষিণা দিলে আপনি সন্তুষ্ট হবেন। বলছেন, আমার তো কোনো ইচ্ছা নেই, তবে তুমি তোমার গুরুমাতাকে জিজ্ঞাসা করতে পারো। গুরুমাতার কাছে গেলেন। গুরুমাতা বলছেন, হে কৃষ্ণ, তুমি যদি চলেই যাবে, তাহলে আমাকে দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস আমাকে দিতে হবে। বলছেন কি জিনিস হে মাতো? বলছেন সেই জিনিস হচ্ছে এই, দেখো আমি বহু বছর আগে আমার পুত্রকে হারিয়ে ফেলেছি প্রবাস তীর্থে, আমার মনে হয় আমার পুত্র হারিয়ে গেছে, কিন্তু হারিয়ে যায়নি, তোমার গুরুদেব আমাকে এমন বলে হারিয়ে গেছে ফিরে আসবে, কিন্তু সে হারায়নি, সে না ওই প্রবাস ক্ষেত্রে প্রবাস তীর্থে সে মারা গিয়েছে সাগরে, আমার মন বলে। দেখো আমি সেই পুত্র শোকে বহুদিন কাতর হয়েছিলাম, তুমি যখন আসলে তোমাকে পেয়ে আমি সেই পুত্র শোক ভুলে গিয়েছিলাম। তা হে কানা হে কৃষ্ণ, তুমি যদি আমাকে দেবে তাহলে হয় তুমি আমার পুত্র রূপে থাকো, আর তা না হয় আমার সেই মৃত বা হারিয়ে যাওয়া পুত্রকে তুমি এনে দাও। দুটোর একটা করতে হবে, সাংঘাতিক বড় শর্ত রাখলে, যাতা শর্ত নয়, একমাত্র একবারে স্বয়ং ভগবান ছাড়া এই শর্ত পূরণ করা সম্ভব নয়। তিনি গুরুমাতাকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করে বললেন, ঠিক আছে আমার দ্বারা থাকা তো সম্ভব নয় মা, তাই আমি আপনার পুত্র যেখানেই থাক না কেন, যে লোকেই থাক না কেন, আমি ফিরিয়ে নিয়ে আসব। তিনি প্রবাস তীর্থে গেলেন বলরামকে সঙ্গে করে নিয়ে রথে করে। সেখানে সমুদ্র দেবতাকে তিনি ডাকলেন, সমুদ্র দেবতা প্রভুর পূজন সামগ্রী এনে পূজন করে বললেন, প্রভু আজ্ঞা করুন। বলছেন দেখো হে সমুদ্র দেবতা, আমার গুরুপুত্রকে কি তুমি হরণ করে রেখেছ? বলছেন না না প্রভু, আমি এই সমস্ত কর্ম কোনোদিনই করি না। বলছেন তাহলে কোথায় যেতে পারে কিছু তোমার খোঁজ খবর? বলছেন আমার গর্ভে এক দৈত্য আছে, শঙ্খচূড় নামক এক দৈত্য আছে, সে কখনো কখনো কাউকে হরণ করে থাকে, তা আপনি তার কাছে কিছু জিজ্ঞাসা করতে পারেন। এবারে সেই দৈত্যের কাছে তিনি সেই সমুদ্র মধ্যে প্রবিষ্ট হলেন, প্রবিষ্ট হয়ে সেই পঞ্চজন নামক দস্যু, মানে ভুল বলা হয়েছে পঞ্চজন নামক দস্যু, পঞ্চজন নামক দস্যুর সঙ্গে সাক্ষাৎ করলেন। সে তো দস্যু, ভগবানের সঙ্গে খারাপ ব্যবহার করছিল, তাকে প্রভু বিনাশ করলেন। বিনাশ করে যে শঙ্খের মধ্যে ওই পঞ্চজন অসুর থাকতো, দৈত্য থাকতো, সেই শঙ্খটাকে তিনি নিয়ে আসলেন। তাহলে প্রভুর কাছে এই পঞ্চজনী নামক যে শঙ্খ, ওই পঞ্চজন যার মধ্যে থাকতো সেটাই, সেই শঙ্খটাই। এবারে তিনি সেখান থেকে একেবারে সোজা চলে আসলেন যমসদনে, মানে জমালয়ে। এবারে জমালয়ে গিয়ে কৃষ্ণ বলরাম গিয়ে প্রভু কি করলেন, তিনি তার সেই পঞ্চজন নামক শঙ্খ বাদন করলেন, চতুর্দিকে একেবারে শব্দায়মান হয়ে উঠল। সেখানে দাঁড়িয়ে এসে বলছেন, কে আপনি, আপনার পরিচয় দিন, এখানে তো এই প্রকার শরীর ধারণ করে কেউ আসতে পারে না, এখানে সব বিনা শরীরে এসে আমাদের রাজা তিনি শরীর প্রদান করে তাকে যাতনা দেন, আপনার পরিচয় বলুন। বলছেন তুমি তোমাদের রাজা ধর্মরাজকে গিয়ে বলো আমি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এসেছি, আমার পরিচয় দাও, তা না হলে আমি ভেতরে আসব। প্রভু খুব ব্যস্ত, ধর্মরাজ এত ব্যস্ত সে আর বলার কথা না, তিনি গিয়ে বলছেন যে মহারাজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এসেছেন, তিনি ভেতরে আসতে চাইছেন। বলছে সে কি ভেতরে আসতে চাইছেন, তাহলে তো আমার সব কারবার ঢপ হয়ে যাবে, সব কারবারই শেষ হয়ে যাবে। এবারে যমরাজ তিনি ছুটেছেন, বলছেন আর সকলকে বলছেন যাও যাও তোমরা পূজন সামগ্রী বাইরে নিয়ে এসো। বলছেন কেন প্রভু বাইরে কেন? বলছেন আরে ও সমস্ত বুঝবে না, তোমরা বাইরে সব নিয়ে এসো। কৃষ্ণ এই প্রথমবার কোনোদিন যমসদনে যান, তিনি এই প্রথমবার গেলেন গুরুপুত্র রূপে, তাকে দক্ষিণা দেবেন গুরুদেবকে, গুরুমাতাকে। ধর্মরাজ ছুটতে ছুটতে এসে প্রভুর চরণ মূলে প্রণাম করে আরো খানিকটা পেছন দিকে নিয়ে গেলেন প্রভুকে, কথা বলতে বলতে হাত জোড় করে। টিকাকারগণ বলছেন কেন প্রভু গিয়েছেন, প্রভুকে ভেতরে কেন ডাকবেন না, এটা তো অন্যায়। বলছেন না না, তাহলে তো যমরাজের যত পাপী তাপীদের ওখানে বেঁধে রেখেছে, তারা তো সব প্রভুকে দেখলেই একবারে দিব্য রূপ প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠে চলে যাবে, তাই প্রভুকে যেতে দিলেন না। প্রভুকে বলছেন প্রভু প্রভু বলুন আপনি কি জন্য এখানে এসেছেন, আগেই জিজ্ঞাসা করছেন কোনো প্রকারে একটু আরতি ঘুরিয়ে দেখিয়ে। তিনি বলছেন যে দেখো এই এই কারণে আমি এসেছি, গুরুপুত্র মিহানিতম নিজকর্ম নিবন্ধনম অনায়স্য মহারাজ মৎসাসন পুরস্কৃত। আমার গুরুপুত্রকে তুমি এখানে নিয়ে এসেছো, যাও সকলের আদেশ ছিন্ন ভিন্ন করে, মানে আমারও আদেশকে তুমি উল্লঙ্ঘন করে আমার গুরুপুত্রকে এখানে নিয়ে এসো। গুরুপুত্র মিয়ামানিতম, গুরুপুত্রকে নিয়ে এসো অনায়স্য শীঘ্র। বলছেন প্রভু তার কর্ম, বলছে না না কর্ম নয়, আমি যখন বলছি আর কোনো কর্ম কোনো নিয়ম কোনো বিধি থাকবে না। প্রভু যদি যত যত লীলা আছে তিনি কেবলমাত্র গুরুদক্ষিণা দেওয়ার জন্য নীতিকে ভঙ্গ করলেন, তাছাড়া আর কোথাও দেখা যায় না, একমাত্র গুরুদেবকে দক্ষিণা দেওয়ার জন্য। বলছেন যে লোকেই থাক না কেন আমার গুরুপুত্রকে এনে দাও। তৎক্ষণাৎ যমরাজ এনে দিলেন, বললেন না প্রভু আসুন ভেতরে বসুন। প্রভুদ্বয় বাইরে অপেক্ষা করছেন, তার আত্মাকে এনে দিয়ে দিলেন প্রভুর কাছে। প্রভু এবার একেবারে গুরুপুত্র তৈরি করে নিয়ে এসে আশ্রমে এসে উপস্থিত, গুরুমাতা গুরুদেব তার পুত্রকে পেয়ে একেবারে আলিঙ্গন করে অশ্রু দিয়ে তার সমস্ত শরীর একেবারে সিক্ত করে ফেললেন রোদন করে করে। কৃষ্ণকে বলরামকে বললেন, আহা তোমরাই বাস্তবিক, সন্দীপনী ঋষি বলছেন তোমরা বাস্তবিক মানব নও, আমার এখানে আমার মহিমাকে বর্ধন করার জন্য তোমরা এখানে এসেছ। যাক আমি অত্যাধিক খুশি হয়েছি যে আজ তোমরা তোমার গুরুমাতার ত্রিমুখে হাসি ফুটিয়ে দিলে, তা আমি ধন্য যে তোমাদের মতন শিষ্য প্রাপ্ত হয়ে। এবারে গুরুমাতা জিজ্ঞাসা করছেন কৃষ্ণকে, দেখুন কত সুন্দর একটি কথা বলছেন, আমরা অন্তিম সময়ে সেই কথা শুনে পাঠের বিরতি দেব। অন্তিম সময়ে তিনি জিজ্ঞাসা করছেন যে হে কৃষ্ণ আমার পুত্র কোথায় ছিল, তাকে কোথার থেকে নিয়ে আসলে, কোথায় পেলে, আমরা তো বহু বছর যাবত খুঁজে খুঁজে আশাই ছেড়ে দিয়েছিলাম। তা কৃষ্ণ সব মিথ্যা বলছেন কিন্তু কোনোটাই মিথ্যা না, দেখুন কত সুন্দর কথা বলছে। বলছেন মা মা আমরা না তোমার আশীর্বাদ নিয়ে গিয়েছিলাম, খুঁজে 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 কোথায় না গিয়েছি, সমুদ্রের তলায় এখানে সেখানে ওখানে কত জায়গায় খুঁজে খুঁজে পাই না, তারপরে জানো তো এক জায়গায় গেলাম। তা আমার মিত্র আশ্রমে থাকে সুদামা, এই সুদামা আমাকে বলেছিল যে সে কেমন দেখ, আমি তাই শুনে আমি চিনে ফেললাম। আমি গিয়ে দেখলাম কি আমাদের এই গুরুভ্রাতা সে না এক মোষবালার কাছে বসে আছে, মানে ওই ধর্মরাজের বাহন হচ্ছে মোষ মহিষ, তার কাছে বসে আছে। তাকে আমরা গিয়ে বললাম আরে তুমি এখানে কি করছো ভাই, তোমার পিতামাতা আমাদের গুরুদেব গুরুমাতা তারা খুঁজে খুঁজে কত কাল ধরে তোমাকে খুঁজে পাচ্ছে না, এখানে কি করছো, কোনো কথা বলেন। বলছেন কেন কথা বলছিল না, বলছেন আমরা তখন ওই মহিষবালাকে জিজ্ঞাসা করলাম যে বাবা আপনি তো দেখতে পাচ্ছি একজন ধার্মিক ব্যক্তি, ধর্মরাজ তো কোনোটাই মিথ্যা নয়, আপনি তো দেখছি একজন ধার্মিক ব্যক্তি, তা এই বালককে আপনি কোথায় পেলেন। বলছেন দেখো এ সমুদ্রের জলে ভেসে ভেসে ধাক্কা খেতে খেতে ওর মানে বিস্মৃতি হয়ে গেছে, সব কিছু ভুলে গেছে, তাই সে বলতে পারে না কে তার মাতা কে কার পিতা, এ কিছুই জানে না। তা আমি আমার কাছেই তখন থেকে রেখেছি, জানো তো এ সমুদ্রের জলে ধাক্কা খেতে খেতে সব কিছু ভুলে গেছে। সমুদ্রের জলে ধাক্কা মানে কি, বিভিন্ন জনিতে ভ্রমণ করছিল, সেখান থেকে প্রভু উদ্ধার করে নিয়ে এসেছে। তারপরে কি হলো কৃষ্ণ, গুরুমাতা জিজ্ঞাসা করছে। বলছেন তারপরে তো জানো মা আমরা দেখলাম আমি তো মাথা ঠিক নেই, কি করি, এক বৈদ্যের কাছে নিয়ে গেলাম, কৃষ্ণরূপী বৈদ্য, কৃষ্ণই বৈদ্য। বলছে সেই বৈদ্যের কাছে নিয়ে গেলে সে তার মানে সব কিছু মনে করিয়ে দিল ওষুধপত্র দিয়ে, তারপরে আমরা জিজ্ঞাসা করলাম তুমি কি করছো, তারপরে তার সব মনে পড়েছে, মানে কৃষ্ণই সব অঙ্গ প্রত্যঙ্গাদি মানে দিয়েছেন, তার মেধা শক্তিও প্রভু দিয়েছেন, দিয়ে এই এই কারণের কথা বলে তিনি নিয়ে আসলেন, কোনোটাই মিথ্যা নয় সবই সত্য, অথচ কথাটা কেমন ঘুরিয়ে বললেন। তারপরে সেখান থেকে গুরুমাতা এবং গুরুদেবের থেকে বিদায় নিয়ে স্বজনগণের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তারা পুনরায় মথুরায় ফিরে এলেন। এবারে মথুরালীলা যা হবে তা আমরা যদি শ্রী গৃন্দ্র বিহারী এবং শ্রীমান মহাপ্রভুর কৃপা হয় তাহলে সেই মথুরালীলা আদি দ্বারকা লীলা আদি আমরা তার কৃপা হলে আগামী দিন ঠিক 4টে থেকে আমরা শ্রবণ করব। অতএব অদ্যকার দিনের পাঠের বিরতি আমরা এখানেই দিচ্ছি। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয় শ্রী শ্রী গৃন্দ্র বিহারে ভগবান কি জয় বল অন্নকূট মহোৎসব কি জয় শ্রী শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয় শ্রী শ্রী মাসিক পারায়ণ কি জয় শ্রী শ্রী বেদব্যাস ভগবান কি জয় শ্রী সুখদেব গোস্বামী পাদ কি জয় শ্রী পরীক্ষিত মহারাজ কি জয় শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাদ কি জয় শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয় শ্রী শ্রী আপন আপন গুরুদেব কি জয় শ্রী শ্রী সিদ্ধ পণ্ডিত শ্রী রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ কি জয় শ্রী শ্রী কৃপা সিন্ধু দাস বাবাজি মহারাজ কি জয় শ্রী শ্রী বিষ্ণুদাস বাবা মহারাজ কি জয় মহন্ত শ্রী রামগোপাল দাস বাবাজি মহারাজ কি জয় সমপস্থিত বৈষ্ণব বৃন্দ কি জয় আজকের আনন্দ কি জয় অন্নকূট মহোৎসব কি জয় 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 শ্রী রাধে নিতাই গৌর হরি বল।